This track was downloaded from FusionBD.com.
Parvenal. Donde il Parvenal. Fiuna. It was a thunderous and talented place. Donde il Anufuta de Parvenal. Fiuna.
এবার কুয়াশায় শুনলে রোমাঞ্চ পায়। আজ রাত 11টার খবর শুধুই এবিসি ওয়েলকাম কুয়াশাতে শুনছে এবিসি রেডিও এফএম 90.2 চলে এসেছি শারমিন। সবাইকে ভয় দেখাচ্ছে না, আমি ভয় দেখাতে না, ভয়ের একটা অনুভূতি, ভয় হচ্ছে একটা অনুভূতি, ভয় আসলে এক ধরনের অনুভূতি। ভূত বলে কিছুই নেই, ভূত বলে যেটা আছে সেটা হচ্ছে ভুল কথা। সে ভুল কথার পিছনে ছুটতে ছুটতে যে অনুভূতিটা আমাদের মনের মধ্যে হয় সেটাই হচ্ছে ভয়। তো ভয় পেতে নাই, আর ভয় পেতে নাই বললেও যেটা হবে, তারপরে একটু পরে SMS আসবে যে আপু ভীষণ ভয় লাগছে, পানি খেতে পারছি না, ওয়াশরুমে যেতে পারছি না, ঘুমোতে পারছি না, এপাশ ফিরতে পারছি না, ওপাশ ফিরতে পারছি না, এইসব আর কি। তো প্রতিবারের মতন এবারও আমাদের যথারীতি শুরুতে একটা গল্প রয়েছে। আজকে অবশ্য গল্পটা কোনো বিখ্যাত কোনো সাহিত্যিকের গল্প নয়, আজকে পাঠিয়েছে আমাদের এক লিসনার, অর্থাৎ শ্রোতা বন্ধুর পাঠানো হাসান ইমাম। তার গল্প আমরা আগে পড়ে শুনিয়েছি, তার পাঠানো একটি গল্প পড়ে শোনানো হবে এবং যথারীতি সেতুই পড়ে শোনাবে গল্পটি। কিন্তু তার আগে একটু গল্প করি বন্ধুদের সঙ্গে। যারা SMS পাঠাতে চাও বা চান আমাদেরকে পাঠাতে হবে, যে নাম্বারে বলে দিচ্ছি 2221, এই নাম্বারে SMS পাঠাতে হবে, যে কোনো মোবাইল থেকে পাঠানো যাবে। আর যেটা করতে হবে সেটা ABC লিখে একটা স্পেস দিয়ে লিখে তারপর নাম সহ পাঠাতে হবে। কথাটা বলতে ভুলে যাই অনেক সময়, অনেকে পাঠালে আসে না, কিন্তু পাঠালে খুব সঠিকভাবে আসবে, আর 164 অক্ষরের মধ্যে পাঠাতে হবে, নইলে ভেঙে ভেঙে আসবে। আর এই ফাঁকে একটু জানিয়ে দিই যে শুরু থেকে এ পর্যন্ত আমরা পেরিয়ে এসেছি অনেকটা পথ, আর যেতে হবে বহুদূর। আর এই বহুদূরের পথের অভিযাত্রীদের জন্য গ্রামীণ ফোন নিয়ে এসেছে মাত্র 1490 টাকায় ইন্টারনেট সুবিধা সহ দারুণ এক হ্যান্ডসেট, সিম্ফনি D51i। প্রতিটি হ্যান্ডসেটের সাথে থাকছে 150 MB ইন্টারনেট একদম ফ্রি। পরবর্তী 4 বার 150 MB ইন্টারনেট পাওয়া যাবে মাত্র 15 টাকায়। বিস্তারিত জানতে ভিজিট করতে হবে www.graminphone.com এই ঠিকানায়। জানিয়ে দিলাম এটা খুব চমৎকার খবর। আর এই মুহূর্তে আমার সামনে SMS আছে, আমার সব দোস্তদের হাই বলে দাও, নিখিল খেতের নাবিলা, নাবিলার সব বন্ধুদেরকে হাই জানাচ্ছি ABC থেকে। শামি হ্যালো আপু, আমি শাহাদা চিটাগং, চিটাগং থেকে কি লিখেছ, আমি তোমার কথা একদমই বুঝতে পারছি না কি লিখেছো, তুমি আরেকবার লিখে পাঠাও আমি তাহলে বুঝতে পারবো। আমিনুল পাগলা থেকে হাই বলে দাও, সুমাইয়া খিলখের থেকে, সুমাইয়া থেকে আমিনুলকে হাই বলে দেবো। আচ্ছা, আর চিটাগংয়ে ABC রেডিও শোনা যাচ্ছে না, প্লিজ কিছু করেন। আমি তো বলতে পারবো না টেকনিক্যাল জিনিস, তবে কর্তৃপক্ষ নিশ্চয়ই শুনছেন, আমি জানিয়ে দিচ্ছি আমাদের IT লোককে, বা আমি জেনে দিচ্ছি কি কারণে শোনা যাচ্ছে। হয়তো জানছি কোনো গোলযোগ হতে পারে, হয়তো ওয়েদারও খারাপ সে কারণে হতে পারে, হয়তো সাময়িক কিছু গোলযোগ দেখা দিয়েছে, অচিরে ঠিক হয়ে যাবে। আমি ফটিকছড়ি থেকে মিনহাজ খান, শামিন আপু আমি অনেকবার SMS করেছি বাট পড়েননি, জানি না পড়বেন কিনা, আমার এক্সাম আজ শেষ হলো, এই তো আজকে পড়ে দিলাম। মাসুম লিখেছেন নরসিংদীর শিবপুর থেকে, হাই আপু, আজ সকালে বৃষ্টিতে ভিজলাম তাই শরীরটা এখন খুব খারাপ, আমার জন্য দোয়া করো আপু। ওকে দোয়া করছি। আরো লিখেছে আই লাভ কুয়াশা রাকিব হোসেন হৃদয় গাজীপুর থেকে, সাকিব গাজীপুর থেকে, আমি কেমন আছি জানতে চেয়েছ, ভালো আছি আমি, আই লাভ কুয়াশা নাম পাঠাইনি। সাগর ধানমন্ডি থেকে, আপু শুনছি সব সময়, অনেক ধন্যবাদ। আর বাসাবো থেকে নাবিলা লিখেছে আই হোপ আজকে ভয় লাগবে, প্রতিদিনই একটু হলেও ভয় লাগে, আবার অনেকের একেবারেই ভয় লাগে না যারা খুবই নির্ভীক। হানি সিং নরসিংদি, হানি সিং নরসিংদি চলে গেছে, যাই হোক, আই এম ইউর ওল্ড ফ্রেন্ড বাট দ্যাট ইজ মাই But this is my first SMS away. Jai ho. I love Kuasha. I have joined Kuasha before 2 years. 2 years ito Kuasha hoy ni. Kuasha matro ek bochor boyosh hoyeche kichu din age. Ar eta ki Lulu Fantos. Ami bujhini ki likhechen na abar likhen apni. Neha Mirpur theke, in summer people wait for winter, in dryness all think for. Achha, orthohin kotha bartta, I'm so sorry, tai ami porlam na. Cox's Bazar theke Pia. Pia, I'm sorry, shonar jonno wait korchi. Hello Shamin Apu, ami Shammi, this is my first SMS and I love Kuasha. And Premrup, please read out my message. Achha. Anshili likhechen onek din por, my dear, my niece Obunti is very much fond of Kuasha, though she's only 15, but we think Kuasha is not harmful to her. Love you. Not at all. Amar mone hoy na, karon 15 er niche onek bondhu ache jara Kuasha shune, ar Kuasha te amra shurur dike kichu ta jokhon shekom adult kichu thake ba prapto boyoshkoder jonno kichu thake, shei khetre amra bolei dei shurute je ajke ayojon ta thik যারা 18 এর নিচে তাদের জন্য নয়, সেটা আমরা শুরুতেই বলে দিই। তো সেক্ষেত্রে আজকে কুয়াশায় অবশ্যই অবন্তি শুনতে পারে, এবং শোনার মতন না হলে সেদিন তোমরা আগে থেকে বলে দেবো, অবন্তি অবশ্যই শুনতে পারবে। তবে যদি পরীক্ষা থাকে পরের দিন বা সেরকম কিছু থাকে, তাহলে সেটা সেক্ষেত্রে না শুনে হলে শুধু কুয়াশা কেন, কোনো আয়োজনই রাজ্যকে শোনা ঠিক বলে আমি মনে করি না। হ্যালো আপু, আমি রাকিব, এটাই আমার ফার্স্ট SMS কুয়াশায়, আই লাভ কুয়াশা। ফার্স্ট হোক কিন্তু লাস্ট যেন না হয়। আর অনেকে সিনেমা চাইছে, ঠিক আছে, আমাদের সময় হয়ে গেছে গল্প শুনবার। আজকের গল্প আমাদের পাঠিয়েছেন আমাদের শ্রোতা বন্ধু হাসান ইমাম, তার গল্প এখন শুনলো, পড়ে শোনাচ্ছে সেতু। আমাকে লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিচ্ছি, 2221 যে কোনো মোবাইল থেকে, আর যে শামিন আর যে FHARMWEN এবং ABC রেডিও ফ্যান পেজ, সেখানে আমাকে লিখতে পারেন, সঙ্গেই থাকবেন। গল্পের প্রথম অংশটা এখন শুনছি, একটা ছোট্ট বিরতি নিয়ে তারপরে আবার পরের অংশটুকু শুনবো।
পুতুল যে হেডেনের কাছে এসেছিল ডাকযোগে, বাক্সের গায়ে কোনো নাম ঠিকানা ছিল না, আর এ কারণে হেডেনের জানা সম্ভব হয়নি যে কার কাছ থেকে পুতুলটি এসেছে। পুতুলটি সুন্দর ছিল, লম্বায় 3 ফুট, গাঢ় বাদামি রঙের চুল পুতুলটির সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে দিয়েছে। চেহারাটা ছিল ঠিক চীনা মাটির বাসনের মতো, কিন্তু তার নীল রঙের চোখগুলো দেখলে মনে হতো ভীষণ রকমের বাস্তব, ঠিক যেন প্রাণহীন কোনো পুতুলের মতো মনে হতো না। পুতুলটির সার্বিক অবয়বের কারণেই তাকে আর 10টা পুতুলের মতো মনে হয়নি হেডেনের। বাক্স থেকে পুতুলটি বের করে আনার সময় একটি সিল মারা খাম চোখে পড়ল হেডেনের। খামটি বাক্সের তলায় লাগানো ছিল। খামটির বাইরে গোটা গোটা অক্ষরে লেখা, তোমাকে। হেডেন খামটি খুলে ভেতরে রাখা কার্ডটি বের করে এনে পড়তে লাগল। এতদিনে আমি তোমাকে পেয়েছি, আমরা কখনোই আলাদা হব না। হেডেন বুঝতে পারল না যে খামের ভেতরে থাকা কার্ডের লেখাটি পড়তে গিয়ে তার গলার স্বর স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছিল। সে কার্ডের লেখাটির দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে সে কেমন যেন একটা আতঙ্ক অনুভব করতে লাগল। হেইডেনের মনে হল কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। কার্ড থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে সে এবার পুতুলটির দিকে তাকাল। পুতুলটি তার দিকে তাকিয়ে আছে। আরে, এটা কেমন করে হলো? বাক্স থেকে পুতুলটা বের করার পর তার মুখটা তো নিচের দিকে রেখেছিলাম আমি, মুখটা উপরের দিকে আসলো কি করে? নিজেকেই প্রশ্ন করলো হেইজেন। পুতুলটা যে শুধু তার দিকে তাকিয়েই আছে তা নয়, হেইজেনের মনে হলো পুতুলটা যেন তার মুখে একটা হাসি ধরে রাখার চেষ্টা করছে। অদ্ভুত সেই হাসি যেন হেইজেনকে বলার চেষ্টা করছে, আই হ্যাভ এ সিক্রেট। হেইজেন কার্ডটি টেবিলের উপর রেখে পুতুলটি হাতে তুলে নিল। তারপর তার শোবার ঘরের এক কোনায় পুতুলটিকে দাঁড় করিয়ে রাখল। মন থেকে আতঙ্কের ভাবটা দূর করার জন্য সে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করল। পরবর্তী 10 মিনিট ধরে সে তার বাসাটি গোছানোর কাজে নিজেকে ব্যস্ত রাখল। ওই দিন দুপুর 2টার সময় হেজেন ভাবল যে বাসা থেকে যদি কিছু সময়ের জন্য বাইরে যাওয়া যায় তাহলে হয়তো মাথাটা হালকা হবে। সে সিদ্ধান্ত নিল যে তার ভাইয়ের বাসায় যাবে। তার ভাইয়ের নাম গ্রেগ। আপনজন বলতে এই গ্রেগ ছাড়া আর কেউই নেই হেইডেনের। খুব ছোটবেলা থেকে হেইডেন আর তার ভাই গ্রেগ তাদের গলায় গলায় ভাব, দুজনে যেন হরিহর আত্মা। হেইডেন বাসা থেকে বের হয়ে একটি ট্যাক্সি থামালো, তারপর তাতে চড়ল। 15 মিনিটের মাথায় ট্যাক্সি চালক তাকে তার ভাইয়ের বাড়ির সামনে নামিয়ে দিল। ধন্যবাদ জানিয়ে ট্যাক্সি চালকের পাওনা মিটিয়ে দেয় হেইডেন। তারপর হেঁটে বিল্ডিং এর ইন্টারকমের দিকে এগিয়ে যায় সে। কে? ইন্টারকমে জানতে চায় গ্রেগ। হাই গ্রেগ, আমি হেইডেন। দরজাটা খুলে হেইডেন ভিতরে প্রবেশ করে, তারপর লিফটে করে চারতলায় গ্রেগের বাসার সামনে এসে হাজির হয় হেইডেন। দরজার সামনে দাঁড়িয়ে আছে গ্রেগ। দাঁড়িয়ে না থাকলেও তো চলত, আমি তো ডোরবেলটা বাজাতামই। ভাইকে জড়িয়ে ধরে হেইডেন বলতে থাকে, এটা আর এমন কি, আমি তোমাকে খুব মিস করছিলাম। ছোট ভাইয়ের কথার উত্তরে গ্রেগ জানায়। ভেতরে ঢোকার পর গ্রেগ জানতে চায়, কি অবস্থা তোমার, কেমন চলছে দিনকাল? ভালো, অল্প কথায় উত্তর দেয় হেইডেন। গ্রেগ চা বানিয়ে আনার পর তারা নানা কথায় মেতে ওঠে। একসময় হেইডেন বলে ওঠে, গত কিছুদিন ধরে আমার খুব মায়ের কথা মনে পড়ছে। মা যেন এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে, এমনটা বারবারই মনে হচ্ছে আমার। কেন নিজেকে দোষ দিচ্ছ? যা ঘটে গেছে তাতে তোমার তো কোনো হাত ছিল না। কেন নিজেকে অপরাধী মনে করে কষ্ট দিচ্ছ? হেইডেনের কথা প্রসঙ্গে বলে ওঠে গ্রেগ। ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যায় হেইডেনের। অতীতের সেই দুঃসহ দিনগুলোকে ভুলে যেতে চাইলেও মন থেকে তার ভয়াবহ স্মৃতি মুছে ফেলতে পারে না হেইডেন। সেই ভয়াবহ স্মৃতি এখনো যেন তাকে তাড়া করে ফেলে। হেইডেনের মায়ের কয়েক বছর আগে মানসিক সমস্যা ধরা পড়ে, সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া আক্রান্ত মায়ের দেখাশোনা করা সেই স্মৃতি এখনো যেন চোখের সামনে ভাসছে হেইডেনের। অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে মাকে নিজের কাছে রাখা অসম্ভব হয়ে পড়েছিল হেইডেনের জন্য। হাসপাতালে রাখার ব্যাপারে আগে থেকেই তার আপত্তি ছিল। হেইডেন ভেবেছিল কাছের মানুষজনের সান্নিধ্যে থাকলে তার মা হয়তো একসময় সুস্থ হয়ে উঠবে, কিন্তু শেষ পর্যন্ত তাকে হার মানতে হয়। গ্রেগ অবশ্য আগে থেকেই মাকে হাসপাতালে রাখার ব্যাপারে সায় দিয়েছিল। অতঃপর মায়ের ভালো দেখাশোনা করার জন্য তারা দুজনে মিলে মানসিক হাসপাতালে রাখার ব্যাপারে সম্মত হয়। প্রথম প্রথম তারা প্রতি মাসেই মাকে দেখতে হাসপাতালে যেত, কিন্তু তাদের মায়ের অবস্থার কোনো উন্নতি হয় না। ধীরে ধীরে অবস্থা আরো মারাত্মক আকার ধারণ করে। মানুষ দেখলেই তিনি আরো হিংস্র হয়ে উঠতেন। একসময় মাকে দেখতে যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার এক বছর পর তাদের কাছে মায়ের মৃত্যুর খবর আসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের মা একাকী তার রুমে মৃত্যুবরণ করে। ব্যাপারটা হেইডেনকে মানসিকভাবে মারাত্মক আঘাত করে। একটি জায়গায় তার মায়ের একাকী এমন মৃত্যু হেইডেন কিছুতেই মেনে নিতে পারেনি। হেইডেন তার মাকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসত, কিন্তু মায়ের শেষ দিনগুলোতে মা যেন কেমন আচরণ করতে শুরু করেছিল। ভিন্ন জগতের একজন মানুষ, যে হেইডেন তাকে এত ভালোবাসত তাকে সে আঘাত করত, নানা রকম অভিশাপ দিত। তার উপর যোগ হয়েছিল তার মায়ের হ্যালুসিনেশন। শেষ পর্যন্ত হেইডেন আর সহ্য করতে পারেনি। সে আসলে মানসিকভাবে খুব শক্তিশালী ছিল না, হাল ছেড়ে দিতে বাধ্য হয়। আর এখন তো সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে তার মা। জীবন থেমে থাকে না হেইডেন, তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। মা বেঁচে থাকলে এটাই কামনা করতেন। গ্রেগের কথায় হেইডেনের চিন্তায় যেন ছেদ পড়ল। আমি জানি, দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে হেইডেন উত্তর দিল। প্রসঙ্গ পাল্টানোর জন্য হেইডেন গ্রেগকে বলল, আমি আজ ডাকযোগে একটা পুতুল পেয়েছি, তাই নাকি? হাসি মুখে গ্রেগ জবাব দিল। অন্য প্রসঙ্গে আসতে পেরে সেও স্বস্তি পাচ্ছে। মায়ের মৃত্যুর ব্যাপারে হেইডেনের নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। যদিও এমনটা হবার কোনো কারণ নেই, গ্রেগ হেজেনকে অনেক বুঝিয়েছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আর তাই দুজনের আলাপচারিতায় গ্রেগ কখনো তার মায়ের প্রসঙ্গ তোলে না। অস্বস্তিকর পরিস্থিতিটা কিছুটা হলেও কমে এসেছে হেজেন অন্য বিষয়ে কথা শুরু করার পর। হ্যাঁ, পুতুলটা খুবই সুন্দর দেখতে, এতটুকু বলে আটকে যায় হেইজেন। হেইজেনের কথা আটকে গেছে বিষয়টা লক্ষ্য করে গ্রেগ জানতে চায়, কি দেখতে কি রকম? পুতুলটা দেখতে ঠিক আমাদের মায়ের মতন। ছোটবেলায় মা আমাদের দিকে যে চাহনি নিয়ে তাকাতেন, পুতুলটার চাহনিও যেন অনেকটা সেরকম। পার্থক্য শুধু এইটুকু যে পুতুলটার চাহনি আমার কেমন যেন লাগে। কথাগুলো বলল হেইজেন, গ্রেগ অনুভব করল হেইডেন যখন কথাগুলো বলল তখন ভয়ের একটা ঠান্ডা স্রোত তার পিঠ বেয়ে উপরে উঠে আসছে। নিজের জন্য নয়, ভয়টা হেইডেনের জন্য। ব্যাপারটা অদ্ভুত, কিন্তু ভয়কে তো আর আটকে রাখা যায় না। আমি জানি না, কোনো নাম ঠিকানা ছিল না, হেইডেন জবাব দেয়। কথাটা শুনে গ্রেগ নিজেও প্রথমে ভেবা চাকা খেয়ে যায়। নিজের হকচকিত ভাবটা ঝেড়ে ফেলে দিতেই গ্রেগ একসময় বলে উঠল, ব্যাপারটা তো অদ্ভুত, নাম ঠিকানা বিহীন পুতুল তাও আবার তোমার কাছে পাঠানো হয়েছে। পরবর্তী কয়েক ঘন্টা দুজনে মিলে নানা বিষয়ে কথা বলল, চা খেলো, জীবনের ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করলো। এরই মধ্যে রাতের খাবারের সময় হয়ে এসেছে। কথার ফাঁকেই গ্রেগ ডিনার তৈরি করে ফেলল, তারপর দুজনে মিলে একসাথে ডিনার সারল। খাবারের পর হেইডেন সিদ্ধান্ত নেয় যে সে বাসায় ফিরে যাবে। গ্রেগের বাসা থেকে বের হয়ে হেইডেন একটি ট্যাক্সি ডেকে তাতে উঠে পড়ে। গাড়ির পেছনের সিটে গা এলিয়ে দেয় সে, নিজেকে খুব হালকা বোধ করতে থাকে। সময়টা আসলে মন্দ কাটেনি, নিজের মনে ভাবতে লাগলো হেইডেন। একসময় সে তার বাসার সামনে এসে হাজির হয়। ট্যাক্সি থেকে নেমে নিজের অ্যাপার্টমেন্টে আসে হেইডেন। দরজা খুলে ভিতরে ঢুকে সে বুঝতে পারে তার শরীর ভীষণ রকমের ক্লান্ত। ট্যাক্সিতে থাকতে ব্যাপারটা বুঝতে না পারলেও এখন তার শরীর মন এক বাক্যে একটি জিনিসে চাচ্ছে, আর তা হলো ঘুম। শরীরটা এলিয়ে না দিলেই নয়, এমন ভাবনা থেকে হেইডেন হেঁটে তার শোবার ঘরে চলে গেল। লাইটটা জ্বালাতেই প্রথম যে জিনিসটা তার চোখে পড়ে তা হলো সকালে ডাকযোগে আসা সেই নাম ঠিকানাবিহীন পুতুলটা। আবারও তার মাথায় পুতুলটার চিন্তা এসে ভর করল। একটি রক্ত মাংসের মেয়ে কোনার দিকে দাঁড়িয়ে আছে, এই চিন্তাটা মাথা থেকে নামাতে পারল না হেইজেন। পুতুলটাকে তার এতই জীবন্ত মনে হলো যে সে তার চেহারার সাথে অন্য আরেকজনের চেহারার মিল খুঁজতে লাগল। কিন্তু কিছুতেই সেই চেহারার মানুষটির মুখ হেইজেনের মাথায় আসলো না। সে কোনোভাবেই মিলাতে পারল না কার চেহারার সাথে পুতুলটির চেহারার মিল আছে। শেষ পর্যন্ত হেইজেন তার শোবার ঘর থেকে বের হয়ে হলওয়ের দিকে এগিয়ে গেল। শোবার ঘর থেকে বের হয়ে আসলেও পুতুলটি এখনো বোধহয় তার দিকে তাকিয়ে আছে, এমন একটা চিন্তা হেইজেনের মাথায় এখনো কাজ করছে। হেইজেন বাথরুমের দিকে এগিয়ে যায়। ঝর্ণা থেকে ঠান্ডা পানির স্রোত ধারা নেমে আসছে তার শরীর বেয়ে। গ্রেগের সাথে তার কথাবার্তাগুলো মনে হতে লাগলো হেইজেনের। তাদের মা ছোটবেলায় তাদের জন্য যে পুতুলগুলো কিনত সেগুলোর কথা মনে পড়ল হেইজেনের। ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা মিল আছে, মনে হলো তার মা হয়তো কোনোভাবে তার কাছে পুতুলটি পাঠিয়ে দিয়েছে। আর এ পুতুলটার তো কোনো নাম ঠিকানাও ছিল না, মা হয়তো অনন্ত লোক থেকে পুতুলটি পাঠিয়ে দিয়েছে, নানা রকম ভাবনা আসতে লাগলো হেডেনের মাথায়। একসময় সে ছাওয়া শেষ করে বেরিয়ে এলো। হঠাৎ একটি শব্দ শুনে ভয় প্রায় জমে যাবার মতো অবস্থা হলো হেডেনের। একটা হাসির শব্দ, তার শোবার ঘর থেকে শব্দটা আসছে। হাসিটা যেন অতি পরিচিত, নিজের কানকে বিশ্বাস করতে পারলো না হেডেন। সে হলওয়ের দিকে এগোতে থাকে। হাসিটা যেহেতু তার শোবার ঘর থেকে আসছে, তাহলে তাকে প্রথমে শোবার ঘরেই ঢুকতে হবে। ব্যাপারটা আসলে কি, নিজের মনে ভাবতে থাকে হেডেন। বুকে সাহস সঞ্চয় করে শোবার ঘরের দিকে এগিয়ে যায় হেডেন। ভিতরে ঢুকেই সে যা দেখতে পায় তাতে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। পুতুলটার চোখে চোখ পড়ে যায় হেডেনের। ভয় তাকে এতটাই কাবু করে ফেলে যে সে নিঃশ্বাস নিতেও ভুলে যায়। হেডেন দেখতে পেল চীনামাটির বাসনের মতো চেহারার পুতুলটি তার মুখের চেহারা পরিবর্তন করতে শুরু করেছে। মনে হচ্ছে চেহারাটা যেন মানুষের চেহারার আকারে রূপ নিতে চলেছে। হেডেনের মনে হলো এ যেন শয়তানেরই আরেক রূপ, আবার তাই একই সাথে পূর্ব পরিচিত। সে এক দৃষ্টিতে পুতুলটির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে পুতুলটি যেন তাকে সম্মোহনী শক্তি দিয়ে কাবু করে ফেলেছে। এক সময় হেডেনের মনে হতে লাগল কোন চেহারাটি রয়েছে পুতুলটির চেহারার পেছনে। পুতুলটিকে তার মায়ের মতো দেখতে লাগছে। হেডেন আর ভাবতে পারল না, ছুটে গিয়ে পুতুলটিকে তুলে নিয়ে হলওয়ের দিকে দৌড়ে চলে গেল এবং সেখানটার ক্লোজেটের ভিতর ছুঁড়ে ফেলে দিল। তারপর ক্লোজেটটা বন্ধ করে নিজের রুমে ফিরে আসলো হেডেন। আমি বোকার মতো আচরণ করছি, আমার ঘুমোতে হবে, নিজের মনকেই প্রবোধ দিতে লাগলো হেডেন। কিন্তু নিজেকে এই কথা বলে ভয় থেকে মুক্ত করতে পারল না সে। তার চারপাশে তার মায়ের অশরীরী উপস্থিতির কথাটা মাথা থেকে নামাতে পারল না হেডেন। ঘুম থেকে উঠে হেডেন বুঝতে পারল না কি কারণে তার ঘুম ভেঙে গেছে। হয়তোবা খারাপ কোনো স্বপ্নের কারণে, কিংবা বাথরুম ব্যবহার করার দরকার পড়েছে তাই, নিজেকে বলতে লাগলো হেডেন। ঘুম ভাঙার সম্ভাব্য কারণগুলো নিয়ে চোখ বন্ধ করে ভাবতে লাগলো হেডেন। কিন্তু যখনই সে চোখ খুলল, সে হঠাৎ করে বুঝতে পারল ঠিক কি কারণে তার ঘুম ভেঙে গিয়েছে। হলওয়ে থেকে একটা শব্দ ভেসে আসছে, দরজা খোলার ক্যাচ ক্যাচ আওয়াজ, আর তারপর পায়ের শব্দ ধীর লয়ে এগিয়ে আসছে। পায়ের শব্দটা আস্তে আস্তে এগিয়ে আসছে। উফ, আর না, হেডেন মনে মনে চিৎকার করল। পায়ের আওয়াজটা তার শোবার ঘরের দরজার সামনে এসে থেমে গেল। তারপর শোবার ঘরের দরজা খোলা শব্দ তার কানে আসতে লাগল। বিছানা থেকে উঠে দরজাটা বন্ধ করার মতো শক্তিও ছিল না হেডেনের গায়ে। সে যেন নিজেকে নিয়তির কাছে সঁপে দিয়েছে, কোনো কিছুই যেন তার অধীনে নাই। দরজার নিচ দিয়ে একটা ছায়া চোখে আসছে হেডেনের। এক জোড়া পা, পায়ের পাতা জোড়া অস্বাভাবিক রকমের ছোট। আস্তে করে দরজাটা একসময় খুলে গেল। ছোট্ট একটু ফাঁক করে মাথাটা বাড়িয়ে দিল সেই আগন্তুক। তার সেই চাহনি যেন সাক্ষাৎ শয়তানের প্রতিবিম্ব। পুতুলটার সকালবেলার স্নিগ্ধ কোমল চাহনি এখন শয়তানের এক চাহনিতে পরিণত হয়েছে। আমি এখন কি করব, হেডেন ভাবতে লাগল। দরজার সামনে দাঁড়িয়ে আছে পুতুলটা, আর তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। কিছুক্ষণ আগেও যার চোখগুলোকে জীবন্ত মনে হয়েছিল, এখন আর তাতে প্রাণের লেশ মাত্র নেই। কিন্তু এখন যেন ঠিক সেটাকে তেমনই লাগছে, ঠিক যেমনটা লেগেছিল বাক্স থেকে বের করার সময়। পুতুলটা যেন কিছু বলছিল, যদিও হেডেন তা বুঝতে পারল না, কিন্তু তার ঠোঁটের নাড়াচাড়া দেখে সে ঠিকই বুঝতে পারল। তুমি জানো তুমি কি করেছিলে? হেডেন যেন তার কণ্ঠস্বর ফিরে পেল, এতক্ষণ সে কিছুই বলতে বা করতে পারছিল না। সে চিৎকার করে পুতুলটির দিকে চেয়ে বলে উঠল, তুমি কি চাও? হেডেন লক্ষ্য করল পুতুলটি তার দিকে এগিয়ে আসছে। এই প্রথম সে তার কণ্ঠও শুনতে পারল। এবার আমি তোমাকে পেয়েছি, আমরা কখনো আলাদা হব না। হেইডেন তার শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে উঠল। মূর্ছা যাবার ঠিক আগ মুহূর্তে সে বুঝতে পারল সে কোনো পুতুলের সামনাসামনি তাকিয়ে নেই, তার সামনে তার মার চেহারা। কত সময় ধরে সেভাবে আছে? ডাক্তার মেইস নার্সের কাছে জানতে চাইলেন। এক পাশ থেকে দেখা যায় এমন আয়না দিয়ে ডাক্তার নেইলস রোগীর দিকে তাকিয়ে আছেন। এরকম অবস্থায় আছে অনেক সময় ধরেই। সে দেয়ালের দিকে শুধু এক দৃষ্টি তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। নার্স জানাল ডাক্তার নেইলস সংযোগ দরজাটা খুলে হেইডেনের রুমে প্রবেশ করেন। হাসপাতাল থেকে আসার পর বিগত কয়েক ঘন্টা ধরে সে এই রুমের ভেতর অবস্থান করছে।
হ্যালো হেইডেন, আমি ডাক্তার নেইলস, তুমি এখন পয়েন্ট ভিউ মানসিক হাসপাতালে।
হেইডেন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার দৃষ্টি দেখে বোঝার উপায় নেই সে কোন দিকে তাকিয়ে আছে। বিড়বিড় করে কি যেন বলছে, বোঝার কোনো উপায় নেই। ডাক্তার নেইলস আবারও বললেন,
কি হয়েছিল, তুমি কি কিছু মনে করতে পারছো?
কোনো উত্তর নেই। ডাক্তার নেইলস আবার নতুন এক পথ ধরেন।
তোমার ভাই গ্রেগ এখানে আছে, আমি তাকে নিয়ে আসছি, তুমি তার সাথে কথা বলতে পারো।
এই কথা বলে ডাক্তার নেইলস রুম ত্যাগ করে বাইরে চলে আসেন। হেইডেন এক দৃষ্টিতে তাকিয়েই আছে। আস্তে আস্তে তার কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়।
এবার আমি তোমাকে পেয়েছি, আমরা আমরা কখনো আলাদা হব না।
ঠিক তখনই গ্রেগ তার রুমে প্রবেশ করে, তার পেছনে কিছু একটা ধরা রয়েছে।
হ্যালো হেইডেন, কেমন বোধ করছো এখন?
গ্রেগ হেইডেনকে জিজ্ঞেস করলো। পরিস্থিতির ব্যাপারে তার কোনো ধারণা ছিল না। হেইডেন অনুভব করল তার চোখ বেয়ে পানি নামতে শুরু করবে কিছুক্ষণের মধ্যেই। তার চারপাশটা কেমন যেন ঘুরছে, অন্য এক জগতে যেন তার বসবাস।
না হেইডেন, কেঁদো না বলছি। দেখো আমি কাকে নিয়ে এসেছি, তোমার একজন সাথীকে নিয়ে এসেছি আমি, তোমার একদম একা একা লাগবে না,
গ্রেগ হেইডেনকে বলতে লাগে। তারপর সে ধীরে ধীরে তার পেছনে ধরে রাখা জিনিসটাকে সামনে নিয়ে আসে, একটি চার পাওয়ালা পুতুল। হেইডেন মাথা উঁচু করে পুতুলটির দিকে তাকালো।
ওই তো, এখানেই তার মা এসে হাজির,
তার মার হাত থেকে তার রেহাই নেই। হেইডেন শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল।
কি হলো?
গ্রেগ যেন বিভ্রান্তিতে পড়ে গেল। সে একবার তার হাতে ধরা পুতুলটার দিকে তাকায়, আর একবার হেইডেনের দিকে তাকায়। পুতুলটার এমন স্নিগ্ধ ও কোমল চাহনি যে একবার দেখলেই যে কেউ তাকে আদর করতে চাইবে। হেইডেনের চিৎকারের কারণ সে বুঝতে পারল না। ঠিক তখনই ডাক্তার নেইলস ভেতরে প্রবেশ করে। তারপর সে গ্রেগকে লক্ষ্য করে বলতে থাকে,
আমার মনে হয় এখন এখান থেকে বের হয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে, হেইডেনকে একা থাকতে দেওয়াই হবে এখনকার মতো আসল কাজ।
সিজোফ্রোনিয়ার সকল ধরনের লক্ষণই তার মধ্যে দেখা দিতে শুরু করেছে।
বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন একজন শ্রোতা বন্ধুর পাঠানো, অর্থাৎ হাসান ইমামের লেখা পাঠানো একটি গল্প। লেখা পাঠানো একটি বিদেশি গল্প তিনি পাঠিয়েছেন আমাদের জন্য, কুয়াশা সব বন্ধুদের জন্য, আর পড়ে শোনা ছিল সেতু। আর চলছি কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2 তে, সঙ্গে আছি আমি শারমিন। ভয়ের গল্প চলছে, বেশ ভয়ের গল্প, অনেকে খুব ভয় পেয়েছেন। সুহান লিখেছে ঢাকা থেকে, শারমিন আপু দারুণ গল্প, খুব ভালো লাগছে। আর নুসরাত লিখেছেন, আই এম নুসরাত আপু, ফার্স্ট গল্পটা এত অসম, সেকেন্ডটা না জানা কেমন হবে, সেকেন্ডটাও খুব ভালো হবে। ঝটফট কয়েকটা SMS পড়িনি, তারপর কাজের খবর জানিয়ে চলে যাবো রাত 12টার খবর শুনতে। শামিনা লিখেছেন, শামিন ঈশা পাশা, আমি বুঝলাম এটা কি। আচ্ছা, শরীফ পত্রিকা শুভরাত্রি, শুভরাত্রি তো যাওয়ার আগে বলতে হয়। আপু আমি প্রতিটা গল্প শুনি, আর আজকে কুয়াশা শুনছি, প্রথম গল্পটি ভালো লেগেছে, ধন্যবাদ। আর অপু বার্ডে থেকে প্লিজ ইনফর্ম মি, ইনফর্ম মি দ্য এপিসোড নেম, এপিসোডের নেম এখন জানানো যাবে না, এপিসোডের প্রথম গল্পটার নাম কোনো নাম পাঠায়নি হাসান ইমাম, সেটা যে কোনো একটা কিছু নাম ধরে নেওয়া যেতে পারে, একটা ভয়ের গল্প বা একটা কাহিনী, ভয়ের কাহিনী বা রহস্যের কাহিনী, কোনো একটা কিছু ভাবা যেতে পারে। পরের গল্প যেটা, পরের যে মূল কাহিনী রয়েছে কুয়াশা, সেটা একদম কাহিনীটা শেষ করে আমি নামটা বলতে চাই বা বলে থাকি, এই কারণে অনেক সময় কাহিনীতে নামটা যদি শুরুতেই বলে দিই তাহলে কিন্তু বোঝা যাবে যে কি নিয়ে গল্প হতে পারে, যেটা নাকি একটু উজ্জ্ব রাখতে চাই শুরুতে গল্পের, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাকে অপেক্ষা থাকতে হবে, পরে তুমি শুনে নিয়ে ডাউনলোড তো তখন তুমি করতে পারবে না, আজকে আজকে তো আমরা নেটে ছাড়বো না, কালকে সকালবেলা। আর সাইদুল বাড়ি বাড়িঝাড়া থেকে আপু সুমাইয়াকে বলে দাও ও যেন ভয় না পায়। সুমাইয়া তুমি ভয় পেও না কিন্তু। আর সুমান তুমি এতগুলো SMS পাঠিয়েছো কেন? অন্যদেরটা পড়তেই পারছি না তোমার SMS এর জন্য। জাইমা লিখেছেন, জাইমা জারনাজ নোভা, অলদো টুমোরো ইজ মাই এক্সাম, তারপরেও শুনছো, অনেক ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় পরীক্ষা থাকলে না শোনাতে ভালো, তুমি ডাউনলোড করে পরের দিন শুনতে পারো, অন্য সময় শুনে নি। সোহেল লিখেছে, আমার ফার্স্ট SMS উত্তরা থেকে, ওকে। মোহাম্মদ আবু জুরাইন ঢাকা থেকে, আই লাভ কুয়াশা, আই এম ইউর নিউ ফ্রেন্ড। তাসনুবা লিখেছে, হাই আপি, অফ টপিক তাও বলে আমার হাফ, তাও বলি আমার হাফ ইয়ারলি এক্সাম চলছে, কাল আমার দুটো এক্সাম, প্লিজ প্রে ফর মি। তুমি এত রাত জেগে কেন শুনছো কুয়াশা? অবশ্যই দোয়া করবো তোমার জন্য, কিন্তু তুমি এখন কুয়াশা শুনো না, তুমি পড়তে বসো বা শুয়ে পড়ো, পড়া শেষ হয়ে গেলে। তো এই ফাঁকে জানিয়ে দিচ্ছি, এই ওয়ার্ল্ড কাপ সিজনে ব্রাজিল ও আর্জেন্টিনার সাথে এবার খেলা চলবে রিচার্জও, গ্রামীণ ফোন না, সরি, এবার জানিয়ে দিচ্ছি, শুরু থেকে এ পর্যন্ত আমরা পেরিয়ে এসেছি অনেকটা পথ, আরো যেতে হবে বহুদূর, আর এই বহুদূর পথের অভিযাত্রীদের জন্য গ্রামীণ ফোন নিয়ে এসেছে মাত্র 1490 টাকা, ইন্টারনেট সহ, ইন্টারনেট সুবিধা সহ দারুণ একটা হ্যান্ডসেট, সিম্ফনি V51i, প্রতিটি হ্যান্ডসেটের সাথে থাকছে 150 MB ইন্টারনেট একদম ফ্রি, পরবর্তী 4 বার 150 MB ইন্টারনেট পাওয়া যাবে মাত্র 15 টাকায়। আরো ডিটেইল জানতে হলে ভিজিট করতে হবে www.grameenphone.com, এই ঠিকানা। আসলে ওয়ার্ল্ড কাপের খেলা চলছে তাই চোখ চলে যাচ্ছে বা মনে পড়ে যাচ্ছে শুধু ওয়ার্ল্ড কাপ রিলেটেড যত খবর আছে সেগুলোর দিকে। তো ঠিক আছে, জানিয়ে দিলাম একটু চমৎকার খবর, আর এবার আর কয়েকটা SMS পড়ে আমি একটা ছোট্ট বিরতির জন্য একটু ব্রেক নেব, তারপর আবারও ফিরে আসবো। আর খান সুমন লিখেছে, আপু আপনার কথা অনেক ভালো লাগে। আর মোহাম্মদ সুজন লিখেছে, আপু আমি তোমার নতুন ব্রাদার, আই লাইক কুয়াশা কারণ আই লাইক গ্রোথ স্টোরি, অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, ছোট্ট একটা বিরতি নিয়ে নিই, আমার লিখে আমাকে লিখে পাঠাবার নাম্বারটা জানিয়ে দিয়ে যায় যে কোনো মোবাইল থেকে 2221, আর ডিসারমিনার ফ্যান পেজ এবং রেডিও ফ্যান পেজ। ফিরে আসছি রাত 12টার খবরের পর। অবশেষে সেই কাঙ্ক্ষিত প্রহর এসে গেছে, অর্থাৎ কুয়াশার মূল কাহিনী সম্প্রচারিত হবে। এখন সবাই খুব অধীর আগ্রহে বসে আছে যে কখন কুয়াশার মূল কাহিনী সম্প্রচার হবে। তো সময় হয়ে গেছে সেই কাহিনী সম্প্রচার করবার আগে, কিন্তু তার আগে একটি চমৎকার খবর জানিয়ে দিই। আজকে সম্প্রচারিত হচ্ছে স্ক্রিপ্ট বিজয়ী, অর্থাৎ তৃতীয় নাম্বার স্ক্রিপ্ট বিজয়ীর গল্প কাহিনী, এবং আজকে যিনি বিজয়ী হয়েছেন তার নাম হচ্ছে তারিকুল ইসলাম, আমাদের তৃতীয় বিজয়ী। শুরুতে ছিলেন মাহবুবুজ্জামান আশরাফি, প্রথম বিজয়ী আমাদের, তারপরে ছিল রিদওয়ানুল হক, এবং তৃতীয় বিজয়ী হচ্ছেন তারিকুল ইসলাম। ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ না, তিনজনই একই পুরস্কার পাবেন। তো যেটা বলছিলাম যে তিনজন বিজয়ী হলে আমরা একসঙ্গে তাদেরকে ডেকে পুরস্কার দেব। তো পুরস্কার কবে পাচ্ছেন সেটা আমরা তাদেরকে ব্যক্তিগতভাবে জানিয়ে দিয়ে দেব। কথা হয়েছে আজকে তারিকুল ইসলামের সঙ্গে, অন্যান্যদের সঙ্গেও কথা হয়েছে, তো একটা সারপ্রাইজ থাকুক। যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তাদের কাছে তারা জানবেন যথারীতি কখন পাচ্ছেন এই বন্ধুগুলো পুরস্কার। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি যে কুয়াশার স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা কিন্তু বন্ধ হয়ে যায়নি, এখনো চলছে, চালু আছে, আপনারা চাইলে এখনো পাঠাতে পারেন, চাইলে কেন, অবশ্যই এখনো আসছে, আপনারা আরো পাঠাতে থাকুন, প্রতিযোগিতা চলবে এবং পুরস্কার দেওয়া চলবে থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার এটাই, সবচেয়ে বড় প্রাপ্তি যে বিজয়ী যে হবেন তার লেখা স্ক্রিপ্টটি সম্প্রচারিত হবে কুয়াশায়। তো ঠিক আছে, আমরা আজকে শুরু করি আজকের আমাদের তৃতীয় বিজয়ী তরিকুল ইসলামের কাহিনী, গল্পটির বা আজকের কাহিনীটির নাম এখন বলছি না, পরে বলবো। এটার নাট্যাংশ পরিচালনা করেছেন শাগুফতা আবেদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। তো ঠিক আছে, আমরা কাহিনী শুরু করছি, প্রথম পর্ব শুনবো এখন, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসবো আমি। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা হচ্ছে যে কোনো মোবাইল থেকে 2221 আদিশ আদিলের ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজ আপনি লিখতে পারেন। শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশা আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.5। রবিন হাসান, নাম করা সহকারী গোয়েন্দা, কিছুদিন আগে চট্টগ্রাম থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছেন। দুঃসাহসী কর্মকাণ্ড আর দায়িত্ববোধের জন্য অনেক দ্রুতই সারা দেশে তার সুনাম ছড়িয়ে পড়েছে। ঢাকায় দিন দিন অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে দেখে নিজে থেকেই এখানে বদলি হয়ে এসেছেন। তার ইচ্ছে শহরটাকে তিনি সন্ত্রাসমুক্ত করবেন। রবিবার সকাল 9টা শহরের এক প্রান্তে নিজের অফিসে বসে বসে শহরের বর্তমান অবস্থা নিয়ে ভাবছিলেন তিনি। দিন দিন অপরাধ যেন বেড়েই চলেছে। পত্রিকা খুললেই সামনে ভেসে ওঠে খুন, চুরি, ডাকাতির মতো অসংখ্য অপরাধের ঘটনা। তিনি যখন ভাবছেন, এমন সময় তার টেলিফোন বেজে উঠল। তিনি রিসিভারটা তুলতেই থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর রফিক সাহেবের কণ্ঠ শুনতে পেলেন। এই শহরের আরেক দায়িত্ববান তরুণ পুলিশ অফিসার। সাধারণত বড় কোনো ধরনের সমস্যা হলেই তিনি ফোন করে থাকেন। তিনি ফোনটা রিসিভ করতেই রফিক সাহেব বলতে শুরু করলেন,
আমার সম্পত্তি আমায় ফিরিয়ে দিন, আমার জিনিস আমার কাছে ফিরিয়ে দিন, আমি ঘুমাব, আমি কতদিন ঘুমাই না, আমি একটু ঘুমাতে চাই, আমি একটু শান্তিতে ঘুমাতে চাই।
হ্যালো স্যার, একটা বিরাট ঝামেলাই করে আপনাকে ফোন করেছি। আপনার এখানে একটু আসতে চাচ্ছিলাম, আপনার কি সময় হবে?
আজ আমি ফ্রি আছি, আপনি যে কোনো সময় আসতে পারেন।
তাহলে স্যার আমি এক্ষুনি আসছি।
ঠিক আধ ঘন্টার মধ্যেই রফিক সাহেব তার অফিসে এসে হাজির হলেন। রবিন সাহেব কিছুটা অবাক হলেন আর বুঝতেও পারলেন যে রফিক সাহেব সত্যিই বড় কোনো ঝামেলা করেছেন। তাই অন্য কোনো কথায় না গিয়ে তিনি সরাসরি তাকে প্রশ্ন করলেন,
আরে রফিক সাহেব, আমি ভাবতেই পারিনি আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন, আপনাকে অনেক উদ্বিগ্ন দেখাচ্ছে, সমস্যাটা কি? আর খুব তাড়াহুড়ার মধ্যে আছেন এটাও বোঝা যাচ্ছে, জুতোর ফিতেটাও ঠিক মতন বেঁধে আসেনি, আপনার চোখটাও কালো দেখাচ্ছে, রাতে ভালো ঘুম হয়নি মনে হচ্ছে।
সত্যি স্যার, অনেক বড় ঝামেলার মধ্যে আছি। ঈশ্বরের আজিজ সাহেবকে তো আপনি চেনেন, ওই ভদ্রলোক যিনি অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা করেন?
ঠিক তাই, আজিজ সাহেব শহরের নাম করা ভদ্রলোক, এক মেয়ে আর এক ছেলে। স্ত্রী মারা যাবার পর তাদের নিয়ে শহরে চলে আসেন। প্রথমে কিছুদিন পুরনো জিনিসপত্র নিয়ে ব্যবসা করেন এবং সেখান থেকেই মূলত তার অ্যান্টিক ব্যবসার কথা মাথায় আসে। প্রথমে তার এক বন্ধু আসলামকে নিয়ে ব্যবসা শুরু করেন, কিন্তু আসলামের মাথায় ভালো চিন্তার চাইতে খারাপ চিন্তাটাই বেশি ছিল, তাই তাকে নিয়ে আর বেশি দিন এগুতে পারলেন না। পরে আসলামকে বাদ দিয়েই আবার তিনি তার এই নতুন ব্যবসা আরম্ভ করেন। সেটা সততা এবং কঠোর পরিশ্রমের ফলে আজ তার এই অবস্থানে এসেছে। বর্তমানে তার ছেলে দেশের বাইরে আছে, কিছুদিন আগে একটা স্কলারশিপ পেয়ে দেশের বাইরে চলে যায় সে, এবং মেয়েটাকেও একটা ভালো ঘরে বিয়ে দেবার পর তার এই বিশাল বাড়িটিতে তিনি একাই বসবাস করেন। সাথে থাকে বাড়ির কেয়ারটেকার, কাজের বুয়া, একটা কাজের ছেলে আর দুজন দারোয়ান। তারা আসে এবং ডিউটি শেষে ঠিকঠাক মতো চলে যায়। গতকাল দুপুরে তিনি থানায় এসে হাজির। তার মতো একজনকে থানায় দেখে আমি অবাক হয়ে যাই। তাকে দেখে আমার মনে হলো তিনি খুব সমস্যার মধ্যে আছেন। তার জন্য কফি আনার নির্দেশ দিয়ে তার থানায় আসার কারণ জানতে চাইলাম। তিনি কিছুক্ষণ বসলেন, এর মধ্যে কফি চলে আসে। কফিটুকু খাবার পর তিনি তার ঘটনা বলতে থাকলেন। তার মুখ থেকে যা শুনলাম কতটা যে অবাক হতে হলো আমাকে চিন্তা করার মতো না।
কফি খাবার পর তিনি বলতে শুরু করলেন,
আমি যে অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা করি তা তো আপনারা জানেন, আর এই ব্যবসা করতে গিয়ে আমাকে সব সময় সময়ের কথা মাথায় রাখতে হয়। সঠিক সময়ের মধ্যে ক্রেতাদেরকে তাদের জিনিস বুঝিয়ে দিতে হয়। সময়ের কাজ সময়ে করে থাকি বলে কয়েকদিনের মধ্যে আমার নাম ছড়িয়ে পড়ে, আর এতে আমার ব্যবসাও অনেক লাভ হয়। বড় বড় অর্ডারও পেতে থাকি, অনেক লাভ হতে থাকে আমার। অল্প দিনের মধ্যেই আমার অবস্থা পরিবর্তন হয়ে যায়, বড় বড় প্রতিষ্ঠান থেকে অর্ডার পেতে থাকি। 2 বছরের মাথায় আমার বাড়ি গাড়ি সব হয়, বাড়ির সবাইকে নিয়ে অনেক শান্তিতে বসবাস করি, আর সুনামের সাথে আমার ব্যবসাও চালিয়ে যেতে থাকে। বেশ কিছুদিন যাবৎ বড় ধরনের কোনো অর্ডার পাচ্ছিলাম না, সেজন্য কিছুটা হতাশ ছিলাম। কিছুদিন আগের কথা, সকালে নাস্তা শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখন একজন লোক আসে আমার কাছে। তিনি নাকি এই শহরে অনেক বড় ব্যবসায়ী, তারও অ্যান্টিক জিনিসের সংগ্রহ সব, তার কাছে অনেক পুরনো জিনিসের সংগ্রহ আছে, এদের মধ্যে অনেক কিছু অনেক ব্যয়বহুল। তিনি আমার সাথে দেখা করে বললেন যে তার 100 বছরের পুরনো একটা মানব কঙ্কাল লাগবে, এর জন্য তিনি সরকারি অনুমোদনও পেয়েছেন।
ব্যবসায়ী ভদ্রলোক কিছুটা আজব স্বভাবের, এতে কোনো সন্দেহ নেই। আপনি চালিয়ে যান, বলতে থাকুন।
জি স্যার। তারপর আদিশ সাহেব বললেন,
ভদ্রলোকের কথায় আমি কিছুটা অবাক হলেও মনে মনে খুশি হলাম, কারণ অনেকদিন পর বড় ধরনের একটা অর্ডার পেতে যাচ্ছি। তখন আমি খুশি মনেই তার কাছ থেকে জানতে চাইলাম কতদিনের মধ্যে লাগবে। তখন ব্যবসায়ী ভদ্রলোক বললেন, 1 সপ্তাহের মধ্যে লাগবে। আমি তাকে বললাম যে আমি এনে দিতে পারবো, তবে টাকার পরিমাণটা একটু বেশি হবে। তখন ভদ্রলোক বললেন যে টাকা যা লাগে আমি দেব, আমাকে শুধু এনে দিতে হবে। তার কথা অনুযায়ী আমরা একটা চুক্তিপত্র স্বাক্ষর করি।
তখন আজিজ সাহেব আমাকে তার চুক্তিপত্রটি দেখালেন।
এই যে সেইটা।
সবই তো ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায়?
আমিও আজিজ সাহেবকে একই প্রশ্ন করি। তখন তিনি বলতে শুরু করেন,
আমি তখন থেকেই কঙ্কালের খোঁজ করতে থাকি, একটার সন্ধানও পাই, তবে মিশরে। কনফার্ম হওয়ার পর আমি এটা কিনে ঢাকায় আনার ব্যবস্থা করি এবং আমার বাড়িতে এনে রাখি। এই যে ওইসব কাগজপত্র।
তখন আদিশ সাহেবের কাগজপত্রগুলো আমি দেখি, আপনার জন্য নিয়ে এসেছি, এই যে দেখেন।
এটা দেশে আনতে অনেক টাকা আর ঘাম খরচ করতে হয়েছে।
যে দেশের অর্ধেক মানুষ খাবার জন্য যথেষ্ট টাকা পায় না, সেই দেশে এই রকম বিলাসিতার কি মানে হয়? মাঝে মাঝে খুব রাগ হয় আমার।
কঙ্কালটা আনতে 4 দিন কেটে যায়, যেদিন আমার বাড়িতে আনা হয় আনতে আনতে বিকেল হয়ে যায়। তখন ভাবলাম 7 দিনের মধ্যে মাত্র 4 দিন হলো, তাই আর তাড়াহুড়ার কোনো দরকার নেই, আজ রাতে এটা আমার কাছেই থাকে, কাল সকালে ভদ্রলোককে ফোন করে এটা নিয়ে যেতে বলবো। যেই ভাবা সেই কাজ। কঙ্কালটাকে আমি আমার স্টোর রুমে রেখে দিই, সারাটা দিন অনেক ধকল যায়, সেজন্য একটু আগেই ঘুমিয়ে পড়ি। অভ্যাস মতো সকালে ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়, সকালে নাস্তা শেষ করে স্টোর রুমে যাই, কিন্তু রুমের সামনে যেতেই চমকে উঠি। আমার চোখে পড়ে রুমের খোলা দরজাটার দিকে। আমার পরিষ্কার মনে আছে আমি ঘুমানোর আগে আমি দরজাটা লক করে গেছি। আমি দৌড়ে রুমের ভিতরে ঢুকি, ভিতরে গিয়েই আমার চোখ পড়ে কঙ্কাল রাখার আলমারিটার উপর, আর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। আলমারিটা সামনে খালি পড়ে আছে, আমার মাথা আর কাজ করছিল না। কিছুক্ষণ পর আমার হুশ ফিরে আসে, আমি চিৎকার করে সবাইকে ডাকতে থাকি। চিৎকার শুনে কাজের বুয়া, কাজের ছেলে আর দারোয়ান ছুটে আসে। এই সময় বাড়িতে শুধু ওই 3 জনই ছিল। কেয়ারটেকার মা অসুস্থ বলে ছুটি নিয়ে আগের দিন সন্ধ্যায় বাড়ি চলে যায়। আমি তাদেরকে কঙ্কালটার বিষয়ে জিজ্ঞেস করলাম, তারাও কঙ্কালটা নেই দেখে আমার মতোই ভেঙে পড়ল। তা বলল তারা এই বিষয়ে কিছুই জানেন না। কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই থানায় এলাম। সাতদিন থেকে ইতিমধ্যে চার দিন চলে গেল, বাকি তিন দিন। এই তিন দিনের মধ্যে যে কোনো ভাবে আমাকে এটা আমাকে তার হাতে দিতে হবে। আর তা না করতে পারলে আমার এতদিনের পরিশ্রম আর খরচের সাথে আমার এতদিনের সুনাম সব ধুলে মিশে যাবে। আমার এই শেষ বয়সে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এখন আপনারাই আমার শেষ ভরসা, দয়া করে আমাকে সাহায্য করুন। আর এর জন্য যা যা করা দরকার আমি করতে রাজি আছি।
লোকটা যখন এই কথাগুলো বলছিলেন তখন তাই কেঁদেই দিচ্ছিলেন। তার কথা শুনে আমি ডায়েরি তৈরি করি আর তার সাথে তখনই তার বাড়িতে যাই।
পারবে না, তোমরা কেউ পারবে না। এই সমস্যার সমাধান করবে তোমরা কেউ পারবে না, কেউ না। এই কুয়াশাচ্ছন্ন, এই কুয়াশাচ্ছন্ন রহস্যের জাল বের করে তোমরা কেউ আলো ফোটাতে পারবে না, কেউ পারবে না, কেউ না।
রাস্তার পাশে একটা দোতলা বাড়ি আর বাড়ির চারপাশে উঁচু দেয়া। বাড়ির চারপাশটা দেখে যা বোঝা গেল যে বাড়িতে ঢোকা বা বের হওয়ার জন্য মেইন গেটটাই ব্যবহার করতে হবে, কারণ বাড়ির প্রাচীরটা প্রায় 60 ফুট উঁচু, তার উপর আবার কাঁটা তারের বেড়া। এই দেয়াল টপকে ভেতরে আসা বা বাইরে যাওয়া যে কারো পক্ষে অসম্ভব ব্যাপার। তবে বাড়ির পেছন দিকে একটা গাছ আছে যেটার একটা ডাল বাড়ির প্রায় ভেতরে এসে পড়েছে, কিন্তু সেখান দিয়ে ঢুকলেও ঘরে ঢোকার সময় দারোয়ানের চোখ এড়ানো প্রায় অসম্ভব। চারপাশটা ভালোভাবে দেখে নিয়ে বাড়ির ভেতর ঢুকতেই দেখতে পাওয়া যায় ঘরটা অনেক সুন্দরভাবে গোছানো, কার্পেট দিয়ে সমস্ত মেঝে ঢাকা, দেয়ালে নানা ধরনের পেন্টিং, দেখেই বোঝা যায় অনেক দাম। সমস্ত ঘরেই বিলাসিতার ছাপ রয়েছে। স্টোররুমটা আরো সুন্দরভাবে সাজানো। এটা যে জিনিসগুলো ছিল সবই অনেক বৈচিত্র্যপূর্ণ। সেই প্রাচীন আমলের ঘড়ি থেকে শুরু করে কলের গান সবই আছে। সেই রুমের আলমারিটাতেও তেমন সন্দেহজনক কিছু চোখে পড়েনি। তখন রফিক সাহেব আজিজ সাহেবকে বললেন,
আজিজ সাহেবকে বললাম বাড়ির সবাইকে এখানে আসতে বলুন। আদি সাহেব সবাইকে ডেকে পাঠালেন। একে একে সবাই চলে আসার পর আমার জিজ্ঞাসাবাদ শুরু হয়। একে একে সবাইকে জিজ্ঞেস করতে থাকি। প্রথমেই দানোয়ান, সে এসে মাথা নিচু করে দাঁড়ায়। তার কাছ থেকে তেমন কিছুই জানতে পারেনি, কারণ তার ডিউটিটা সকাল থেকে, চুরি হওয়ার সময় সে এই বাড়িতে ছিলই না। তারপর একে একে কাজের বুয়া ও কাজের ছেলেকে জিজ্ঞেস করা হলেও তারাও বলল যে তারা তখন নিজ নিজ ঘরে ঘুমিয়েছিল, তাই তারা এ বিষয়ে কিছুই জানে না। তারপর সবগুলো রুম ঘুরে দেখে আদিশ সাহেবের রুমের কাছে যায়। তালা খুলতে খুলতে ভেতরে ঢোকার আমন্ত্রণ করলেও আমি সেটা প্রত্যাখ্যান করে সোজা চলে যাই রাতে দারোয়ানের বাড়ি। গিয়ে দেখি সে ঘুমুচ্ছে। সারা রাত সজাগ থাকার পর এখন ঘুমোবে, এটাই স্বাভাবিক। তাকে জিজ্ঞাসা করে জানা গেল সে সারা রাত গেটেই পাহারা দিচ্ছিল, সে কাউকে যেতে বা আসতে দেখেনি, আর সে এই কঙ্কাল সম্পর্কে কিছুই জানে না। তারপর তার কাছ থেকে আসানোরূপ কোনো কিছুই না পেয়ে আমি বাধ্য হয়ে তাকে থানায় নিয়ে আসি, কারণ চুরি হবার সময় সেই পাহাড়ে ছিল, তাই দায়িত্বটা তাকেই নিতে হবে যতক্ষণ না আসল আসামি ধরা পড়ছে। তার কথা শুনে তারপর ভাবতে লাগলাম আর কে কে এটা সম্পর্কে জানে। উত্তর মিলল বাড়ির কেয়ারটেকার। আদি সাহেবের কাছে জিজ্ঞাসা করে কেয়ারটেকারের বাড়ির ঠিকানা বের করে খোঁজ নিয়ে জানতে পারলাম তার মা অসুস্থ নয়, আর সে বাড়িতেও যায়নি। এতে করে সন্দেহটা তার দিকেই যায়, কিন্তু সে কিভাবে বাড়ির ভেতরে ঢুকবে তা নিয়েও কিন্তু একটা সন্দেহ থেকেই যায়। আর একটা দিন এভাবেই চলে গেল, সারা রাত ভেবেও মাথায় কিছুই এলো না। আর তাছাড়া আমার হাতে আর সময়ও আছে মাত্র 2 দিন, তাই আর কোনো উপায় না দেখে
সোজা আপনার কাছে চলে আসলাম, এখন আপনি শেষ ভরসা।
বাহ, একদিনে তো আপনি অনেক কিছু করে ফেলেছেন। যাই বলেন, ব্যাপারটা কিন্তু আসলেই রহস্যজনক। ব্যাপারটা কি হতে পারে আমি মনে হয় কিছুটা ধারণা করতে পারছি। একটু আগে আপনি বললেন যে স্টোর রুমে আরো অনেক দামি দামি জিনিস ছিল, যদিও কঙ্কালটাই ছিল সবচেয়ে দামি। এটা বলা যায় যে চোর শুধুমাত্র কঙ্কাল চুরি করার জন্য স্টোর রুমে ঢুকেছিল, আর চোরটা এমন একজন যে এই রকম একটা কঙ্কালের মূল্য কত হতে পারে তা জানে। বাড়ির কাজের লোকদের এটা জানার কথা। যে লোকটা কঙ্কাল নিয়ে গেছে সে বাড়ির কাউকে মোটা টাকা দিয়ে কঙ্কালটা সম্পর্কে জানতে পেরেছে, আর বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য প্রচুর টাকা দিয়েছে। যাই হোক, আপনি যেভাবে হোক বাড়ির কেয়ারটেকারের খোঁজ করুন আর তাকে ধরার চেষ্টা করুন। আর চলুন বাড়িটা গিয়ে একবার দেখে আসি।
রফিক আর রবিন সাহেব রওনা দিল আজিজ সাহেবের বাড়িতে। রফিক সাহেবের গাড়ি করে যেতে খুব বেশি সময় লাগেনি তাদের। অল্প কিছুক্ষণের মাঝেই তারা পৌঁছে গেল আজিজ সাহেবের বাড়িতে। আজিজ সাহেব বিষণ্ন ভাবে বারান্দায় বসে আছেন, তারপর তাদের দেখে এগিয়ে আসলেন। রবিন সাহেব সময় নষ্ট না করে আজিজ সাহেবকে জিজ্ঞাসা শুরু করলেন। সে কিছুই বলতে পারেনি তেমন। তার দারোয়ান সম্পর্কে জানতে চাইলে সে জানায় সে তার অনেক পুরনো এবং বিশ্বাস ছিল, সে এ ধরনের কাজ করতে পারে বলে তার বিশ্বাস হয় না। আর তাছাড়া সে কঙ্কাল সম্পর্কে কিছুই জানে না। আর তাছাড়া স্টোররুমের চাবি বা সে কিভাবে পাবে? তারপর রবিন সাহেব সেই স্টোর রুমে ঢুকলেন। রফিক সাহেবের বর্ণনার সাথে খুব হুহু মিলে গেল। গোছানো পরিপাটি রুম, বিভিন্ন জিনিস রাখার জন্য আলাদাভাবে তাক রাখা আছে রুমটাতে, নানা ধরনের জিনিস দেখতে পেলেন তিনি সেখানে। কোনো সূত্র পাওয়ার আশায় তিনি ভালোভাবে রুমটাকে পরীক্ষা করতে লাগলেন। যখন তিনি কঙ্কাল রাখার আলমারিটার কাছে গেলেন, হঠাৎ তার চোখে পড়ে আলমারিটার বাইরের দিকের পিছনের কোণায় সেখানে তিনি আতখাওয়া একটা সিগারেট দেখতে পান। তারপর সিগারেটটা তিনি তুলে নিলেন আর সেটাতে কিছু ময়লা দেখতে পেলেন তিনি। তখন তিনি আজিজ সাহেবকে জিজ্ঞেস করলেন তিনি সিগারেট খান কিনা। আজিজ সাহেব তখন বললেন তিনি আগে সিগারেট খেতেন, কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে ডাক্তারের পরামর্শে তিনি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন। তিনি আরো বলেন যে তিনি কখনোই বাড়িতে সিগারেট খাননি। এতক্ষণ পর রফিক সাহেব আবার মুখ খুললেন। তিনি রবিন সাহেবের হাতে সিগারেটের দিকে তাকিয়ে বলে উঠলেন,
স্যার, আমার মনে হচ্ছে যে চোরটা চুরি করতে এসেছে সেই সিগারেটটা নিয়ে এসেছে, আর যাওয়ার সময় ভুল করে সিগারেটটা ভেতরেই ফেলে গেছে।
আমার কেন যেন মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো ঘটনা আছে। রুমের মধ্যে সন্দেহ যেন তেমন কিছুই আর চোখে পড়েনি।
আর চলুন স্যার, আজিজ সাহেবের রুমের দিকে একটু ঢুকি।
এটাও সাজানো গোছানো রুম, ঘরের কোণে একটা আলমারি রাখা, মনে হয় দেয়াল থেকে অনেকটা সামনে রাখা হয়েছে। মাঝখানে খাট আর খাটের সামনে একটা সোফা রাখা, সাথে সংযুক্ত বাথরুম।
বাহ, সুন্দর করে গুছিয়ে রেখেছেন তো রুমটাকে।
আসলে আমি কিছুই করি না, কাজের লোক আছে তারাই সব কিছু করে। আমি সকালে ঘুম থেকে ওঠার আগেই কাজের বুয়া এসে রুম ঝাড়ু দিয়ে দেয় এবং ঘরটার গুছিয়ে দিয়ে দেয়।
আপনি রাতে দরজা খোলা রেখেই ঘুমান?
হ্যাঁ, বাড়িতে তো রাতে বাইরে থেকে কোনো লোক আসে না, আর তাছাড়া বাড়িতে সর্বক্ষণ পাহারা ছাড়াও কাজের লোক ও কেয়ারটেকার তো আছে, কিন্তু এই ঘটনার পর থেকে আর দরজা খোলা রাখিনি, এমনকি এক মুহূর্তের জন্য না।
সবই বুঝলাম, ব্যাপারটা ক্রমেই চটলা পাকাচ্ছে। যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।
আপনারাই এখন আমার ভরসা, আমার সবকিছু এখন আপনাদেরই হাতে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আসি, দরকার হলে আবার আসবো।
এখন আমাদেরকে বের করতে হবে কঙ্কালটা চুরির জন্য কে কে ওই চোরটাকে সাহায্য করেছে। সন্দেহের তালিকায় প্রথমেই আসবে কেয়ারটেকার, কারণ কঙ্কালটা চুরির আগে সে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর আসবে দারোয়ান, তার সাহায্য ছাড়া বাড়ি থেকে কঙ্কালটা বের করা
সম্ভব।
আমি আমার চেম্বারের দিকে যাচ্ছি, আপনি যত দ্রুত সম্ভব কেয়ারটেকারের সন্ধান বের করুন। আর হ্যাঁ, আশেপাশের প্রতিটা থানায় তার বর্ণনা পাঠিয়ে দিন, হয়তো কোনো জায়গা থেকে তার সন্ধান পেয়েও যেতে পারেন।
খুব ইন্টারেস্টিং কাহিনী শুনছি আমরা আজকে, একটা কঙ্কাল নিয়ে কাহিনী। একজন ভদ্রলোক তার অ্যান্টিক কালেক্ট করার খুব কালেকশনের শখ রয়েছে। তিনি একজন কিউরিও শপের মালিক, অর্থাৎ যিনি অ্যান্টিক বিক্রি করেন, তার কাছে গেছেন একটা 100 বছরের পুরনো কঙ্কাল তার চাই সে কারণে। এবং ভদ্রলোক বহু কষ্ট করে মিশর থেকে একটা কঙ্কাল আনিয়েছেন তার জন্য, এবং খুব অদ্ভুত ভাবে তার বাড়ি থেকে সেই কঙ্কালটি চুরি হয়ে যায়। কি করে চুরি হয়ে যায় সেটাও জানা যায়নি। এবং সেই রহস্য উদ্ঘাটন করতে আমরা দেখছি রবিন সাহেব এবং রফিক সাহেব নামে দুজন পুলিশ কর্মকর্তা খুব তৎপর হয়ে গেছে। তারা কোনোভাবে বের করতে পারছে না যে কি করে সেই বাড়ি থেকে 100 বছরের পুরনো কঙ্কালটি চুরি গেল, এবং সেই রহস্য ভেদ করা হচ্ছে। এবং আমরা শুনতে পাচ্ছি একটি গলা, অদ্ভুত রকমের একটি গলা, সে বারবার বলছে আমার জিনিস তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দিন আমার সম্পত্তি, ফিরিয়ে দিন, বারবার বলছে, আকুতি জানাচ্ছে স্বপ্নের মধ্যে। একটা বিভৎস একটা গলা আমরা শুনতে পাচ্ছি। তো কার গলা, কি গলা, সেই কঙ্কালটি বা কোথায় গেল, চলুন আমরা পরের পর্বে সেখান থেকে সেই রহস্যের কোনো উদ্ঘাটন আমরা করতে পারি কিনা সেটা জানবো। এখন কোয়াশার এই পর্বে সঙ্গেই থাকবেন, লিখে পাঠাবার ঠিকানা জানাই যে কোনো মোবাইল থেকে 2221 আর যে শারমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিওর ফ্যান পেজ। এবং শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশায়, যা শুনছি এবিসি রেডিও FM 89.2 তে। রবিন সাহেব তার চেম্বারের দিকে আসতে লাগলেন, আর রফিক সাহেব তার থানার দিকে চলে গেলেন। চেম্বারে ফিরেই রবিন সাহেব এক কাপ কফি আনিয়ে নিলেন। কফি খেতে খেতে তিনি তার ডায়েরিটা দেখতে লাগলেন। আজকে তিনি রাজীব সাহেবের বাড়িতে গিয়ে যা যা দেখলেন সব কিছুই তিনি এই ডায়েরিতে নোট করে এনেছেন। তিনি ডায়েরিটা বারবার দেখতে লাগলেন, কিন্তু কিছুই ধরতে পারছেন না তিনি। তার বারবার মনে হতে লাগলো তিনি সমস্যাটার প্রায় সমাধান করে ফেলেছেন, কিন্তু কোনো একটা জায়গায় তিনি সামান্য ভুল করছেন। কিন্তু ভুলটা কি আসি আসি করেও তার মাথায় কেন জানি আসছে না। তিনি বুঝতে পারলেন এখন তার মাথায় কিছুই আসবে না, তার একটু রেস্ট নিতে হবে। যেই ভাবা সেই কাজ, তিনি গোসল করতে চলে গেলেন। অনেক সময় নিয়ে গোসল করার পর ঠান্ডা মাথায় বের হয়ে এসে বারান্দায় বসে আরেক কাপ কফি খেয়ে দিলেন। ইতিমধ্যে দুপুরের খাবার সময় হয়ে গেছে। তিনি তার অফিস থেকে বের হয়ে রাস্তার অন্য পাশের একটি রেস্টুরেন্টে চলে গেলেন। আজিজ সাহেবের বাসা থেকে যখন রবিন সাহেব তার অফিসের দিকে আসতে থাকেন, রফিক সাহেব তখন থানার দিকে চলে যায়। থানায় পৌঁছে তিনি তার সহকারী ইন্সপেক্টর আরিফ হাসানকে ডাকলেন। সে আসা মাত্র তাকে কেয়ারটেকারের বর্ণনা দিলেন, আর সাথে সাথে তাকে ফোর্স নিয়ে বেরিয়ে যেতে বললেন। তাকে নির্দেশ দেওয়া হলো তাকে পেলে যেন সাথে সাথে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আরিফ হোসেন ফোর্স নিয়ে যখন বের হতে যাচ্ছিলেন, ঠিক এমন সময় রফিক সাহেব তাকে ডেকে বললেন,
শোনো আরিফ, তাকে পেলে একদম ভদ্রভাবে আনার দরকার নেই। যদি কোনো ঝামেলা করে হাত পা ভেঙে নিয়ে আসলেও কোনো সমস্যা হবে না। এই ব্যাটা আমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। স্যার, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, এই ব্যবস্থা করেই রেখেছি। তাছাড়া অনেকদিন যাবৎ কাউকে ডান্ডা থেরাপি দিতে পারছি না।
এই কথা বলে আরিফ হোসেন যখন ফোর্স নিয়ে বের হয়ে গেল, রফিক সাহেব তার চলে যাওয়া দেখতে লাগলেন আর মনে মনে ভাবতে লাগলেন ছেলেটা জীবনে অনেক উন্নতি করবে। আর এই কথা ভাবতে ভাবতে তিনি টেলিফোনটার কাছে চলে গেলেন। তিনি এক মুহূর্ত সময়ও অকারণে নষ্ট করতে চাচ্ছেন না। তার আশেপাশের সকল থানায় ফোন করে কেয়ারটেকারের বর্ণনা জানিয়ে দিলেন। পাঁচ ফুটের মতো লম্বা, গায়ের রং কালো, ছোট কোকড়ানো চুল, লম্বাটে ধরনের চেহারা, ডান গালে একটা কাটা দাগ আছে। চলে যাবার সময় সাদা কালো জোড়া কাটা একটা শার্ট পরা ছিল, কিন্তু পরে তা পাল্টিয়ে ফেলেছেন কিনা তা বলতে পারছেন না। বর্ণনা শুনে সব থানা থেকে বলল তারা তাদের সাধ্যমতো চেষ্টা করবেন। তাদের কথা শুনে রফিক সাহেব কিছুটা নিশ্চিন্ত হলেন। তারপর একজন হাবিলদারকে দিয়ে তিনি পাশের হোটেল থেকে খাবার আনিয়ে খেতে বসলেন। সারাদিন অনেক ধকল গেছে তার উপর দিয়ে, সেজন্য এই খাবারটা তার কাছে অনেক ভালো লাগছিল। খাবার শেষ করে একটু হেলান দিয়ে আরাম করতে যাবে, ঠিক এমন সময় তার ফোনটা বেজে উঠল। হ্যালো বলতেই ও পাশ থেকে আরিফ হাসানের কণ্ঠ শুনতে পেলে।
স্যার, আমি কমলাপুর বিআরটিসি বাস স্ট্যান্ড থেকে বলছি।
হুম, কি হলো, তার কোনো সন্ধান পেয়েছো?
জি স্যার, বাস কাউন্টার থেকে জানতে পারলাম এইরকম একজন গতকাল নরসিংদীর টিকিট কেটে একটা বাসে করে চলে গেছে। আমাদের আর কিছুই করার নাই, আপনি নরসিংদীর থানায় যোগাযোগ করে দেখতে পারেন স্যার।
এই বলে আরিফ হাসান ফোনটা কেটে দিল। রফিক সাহেব কিছুটা চিন্তিত হয়ে পড়ল। কিছুক্ষণ পর তিনি নরসিংদীর থানায় ফোন করে তার বর্ণনা প্রদান করলেন আর অনুরোধ করলেন তাকে যেন যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করার চেষ্টা করা হয়। নরসিংদীর পুলিশ অফিসার তাকে আশ্বস্ত করে বললেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে ধরার সাধ্যমতো চেষ্টা করবে। রফিক সাহেব তাকে ধন্যবাদ দিয়ে ফোনটা রেখে দিলেন। তারপর ক্লান্ত হয়ে একসময় তিনি নিজের চেহারে ঘুমিয়ে পড়লেন। আর অন্যদিকে রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার অর্ডার করে আনার পরও রবিন সাহেব খাবারে মনোযোগ দিতে পারলেন না। তার মাথার মধ্যে সারাক্ষণ চুরির ঘটনাটা ঘুরতে লাগলো। তিনি মনে মনে ভাবতে লাগলেন,
আমার জীবনে অনেক চুরির ঘটনা সমাধান করতে হয়েছে। সবকটা চুরিতেই চোরেরা কোনো না কোনো চিহ্ন রেখে গেছে, যা থেকে অনেক সহজেই তাদেরকে ধরা সম্ভব হয়েছে। এই প্রথম আমার জীবনে একটা চুরি দেখলাম যেখানে অনেক দামি আর অনেক বড় জিনিস চুরি করা হয়েছে, অথচ চোরেরা কোনো চিহ্নই ফেলে যায়নি।
পাবে না, তোমরা যা করছো তা পাবে না, তোমরা পাবে না। আমাকে ফেলিয়ে দাও, আমার জিনিস আমাকে ফেলিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও।
এইসব কথা ভাবতে ভাবতে তিনি তার খাবার শেষ করে আবার তার চেম্বারে ফিরে এলেন। চেম্বারে ফিরে এসে তিনি আবার ডায়েরিটার লেখাগুলো দেখতে লাগলেন আর ভাবতে লাগলেন। কিন্তু তেমন কিছুই তিনি ধরতে পারলেন না। সাত পাঁচ ভেবে তিনি স্টোর রুম থেকে পাওয়া সিগারেটটা বের করলেন, তা তো ভালোভাবে দেখতে লাগলেন। আগের মতোই এই আটখাওয়া সিগারেটটাতে তিনি কিছুটা ময়লা লেগে থাকতে দেখলেন। তারপর তার চোখের সামনে স্টোর রুমের চিত্রটা ভেসে উঠল। পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো একটি রুম, ময়লার কোনো চিহ্ন মাত্র নেই, কিন্তু এই রুম থেকে পাওয়া সিগারেটটাতে ময়লা লেগে আছে কেন? এই সিগারেটটাতে ময়লা আসলো কোথেকে? এই কথা ভাবতে ভাবতে হঠাৎ তিনি এই সিগারেটটার ব্যাপারটা ধরে ফেলেন। তার নিজের উপর রাগ হলো, এই সমস্ত ব্যাপারটা কেন তার মাথায় আসেনি? সাথে সাথে তার ডায়েরিতে রিড করে তার চিন্তাটা নোট করে ফেলল। তার মনে হতে লাগলো তিনি অনেক বড় একটা সত্য খুঁজে পেয়েছেন। যা ছিল উঠে গিয়ে নিজ হাতে একটা পথে দাঁড়িয়ে আনলেন। তখন হঠাৎ খেতে খেতে বাড়িতে হাঁটতে হাঁটতে আবারও গভীর চিন্তায় ডুবে গেলেন। আর ওদিকে থানার চেয়ারে রফিক সাহেব ঘুমিয়ে আছে। হঠাৎ একটা টেলিফোনে তার ঘুম ভেঙে গেল। ফোনটা রিসিভ করতেই উপাস থেকে তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন। তারপর সাথে সাথে ফোনটা কেটে যায়। এই আকস্মিক ঘটনায় রফিক সাহেব হতভম্ব হয়ে যান। তিনি আবার নাম্বারটাতে ফোন করলেন, কিন্তু ফোনটাতে শুধু একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলে।
আপনার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার ডায়াল করুন, ধন্যবাদ।
তিনি বেশ কয়েকবার চেষ্টা করলেন, কিন্তু বারবার একই কথা শুনতে পেলেন। তিনি বেশ চিন্তায় পড়ে গেলেন। রফিক সাহেব, এই ফোনের কি মানে হতে পারে? আবার কি কোনো নতুন ঝামেলার সৃষ্টি হলো? সাতবার চিন্তা করে আজিজ সাহেবকে ফোন করলেন তিনি। আজিজ সাহেব ফোন ধরতেই প্রথমে তাকে জিজ্ঞেস করলেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তিনি সন্তোষজনক উত্তরও পেলেন। তখন তিনি আজিজ সাহেবকে ওই নাম্বারটা সম্পর্কে জিজ্ঞেস করলেন। আজিজ সাহেব কিছুক্ষণ পরে জানায় যে এটা তার কাজের ছেলের নাম্বার। কথাটা শুনেই তিনি আজিজ সাহেবকে জিজ্ঞেস করলেন,
কাজের ছেলেটা এখন কোথায়?
অনেকক্ষণ হলো তাকে কোথাও দেখছি না, হয়তো বাইরে কোথাও গেছে।
ঠিক আছে।
ফোনটা রেখেই তিনি চিন্তায় পড়ে গেলেন। তার মনে নানা ধরনের প্রশ্ন আসতে লাগলো। কাজের ছেলেটা কেন তাকে ফোন করলো? আর ফোনটা হঠাৎ করে বা কেটে গেল কেন? আর চিৎকারটাই বা আসলো কোথা থেকে? আর সে ফোনটাই বা এখন বন্ধ কেন? আবার নতুন এক সমস্যায় পড়ে গেলেন রফিক সাহেব। হাতে তেমন সময়ও নেই, কোন দিক দিয়ে সে এগুবে এখন? এইসব কথা ভাবতে ভাবতে তার মনে হলো এখনই সবকিছু রবিন সাহেবের সাথে শেয়ার করতে হবে। বারান্দার ইজি চেয়ারে বসে রবিন সাহেব ঘটনাটা সম্পর্কে ভাবছিলেন। এমন সময় তার টেলিফোনটা দেখে তিনি তার টেলিফোনের কাছে গিয়ে ফোনটা রিসিভ করতেই রফিক সাহেবের কণ্ঠস্বর শুনতে পেলেন।
কি ব্যাপার রফিক সাহেব, নতুন কোনো খবর পেলেন?
তখন রফিক সাহেব অফিসে আসার পর থেকে যা যা ঘটেছে সব কিছু তাকে খুলে বললেন। সব শুনে রবিন সাহেব বললেন,
কাজের ছেলের এভাবে নিরুদ্দেশ হওয়াটা সন্দেহজনক, সে বড় কোনো বিপদে পড়েছে। আপনি অফিসে থাকাটা এখন অনেক জরুরি, আপনি অফিসেই থাকুন, আমি আসছি।
এই বলে রবিন সাহেব ফোনটা রেখে দিয়ে থানার দিকে রওনা হলেন। প্রায় আধ ঘন্টা পর তিনি থানায় এসে পৌঁছলেন। তিনি রফিক সাহেবকে নিজ চেয়ারে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখলেন। তিনি তার সামনের চেয়ারটিতে গিয়ে বসলেন। তারপর রফিক সাহেব তাদের জন্য কফি আনার নির্দেশ দিলেন। কফি খেতে খেতে তারা বিষয়গুলো নিয়ে তারপর আলোচনা করতে শুরু করলেন। রবিন হাসান আর রফিক সাহেব এই বিষয়টা নিয়ে যখন আলোচনার মগ্ন, প্রায় আধ ঘন্টা হয়ে গেল তারা সেই বিষয়ের উপরই আলোচনা করছে, কিন্তু তারপরও তারা কোনো সমাধানে পৌঁছতে পারছেন না। এই পর্যায়ে রবিন হাসান নিজের উপরে অনেকটা বিরক্ত হয়ে গেলেন। তার বারবার মনে হচ্ছে সমাধানটা অনেক সহজ, কিন্তু তিনি কোনো সমাধান কেন বের করতে পারছেন না? আজ কি হলো তার? কত বড় বড় সমস্যা তিনি সমাধান করেছেন, আর আজ একটা চুরির ঘটনা সমাধান করতে তাকে এত হিমশিম খেতে হচ্ছে। তারপর এইভাবেই তাদের আলোচনা এগিয়ে যেতে থাকে। এমন সময় আরিফ হাসান তাদের কাছে ছুটে আসে। আলোচনার মাঝে বাধা পড়ায় রফিক সাহেব কিছুটা বিরক্তই হলেন। তারপর বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন,
কি হলো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন?
স্যার, শহরের একটা পুরনো পুকুরের পারে একটা ছেলের লাশ পাওয়া গেছে।
পুকুরটা কোথায়?
তার শহরের শেষ মাথায়।
কথাটা শুনে আর দেরি করতে চাইলেন, সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে যাবার জন্য উঠে দাঁড়ান। রবিন সাহেব তার সাথে যাবার জন্য উঠছে। রফিক সাহেব, রবিন সাহেব আর দুজন কনস্টেবল মোট চারজন গাড়ি করে সেই পুকুরের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রায় আধ ঘন্টা পর তারা সেখানে পৌঁছল। তখন বিকেল পাঁচটা, রোদ পড়ে এসেছে। তারা যখন পুকুরের কাছে গেল 17-18 বছরের একটা ছেলের লাশ দেখতে পেলেন। সেখানে তখন দুজন পুলিশ আর অসংখ্য মানুষ উপস্থিত ছিল। তখন একদিন পুলিশ রফিক সাহেবের সামনে এসে একটা লোককে দেখিয়ে দেয়। তারপর রফিক সাহেব লাশটার কাছে যায়। লাশটা দেখার সাথে সাথে সে যেন আকাশ থেকে পড়ল। কি আজিজ সাহেবের কাজের ছেলের লাশ? তা তোমাকে কে খুন করলো? কেন কেন খুন করলো? তার মাথায় যেন কোনো কিছু আর আসছিল। তার এই অবস্থা দেখে রবিন সাহেব সামনে আসতেন, তিনি লোকটাকেও ডেকে আনলেন, তারপর জিজ্ঞাসা করলেন,
স্যার এই লোকটা প্রথম লাশটা দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়েছিল। আচ্ছা আপনি কখন লাশটা দেখেন?
স্যার স্যার ঘন্টা দেড়েক আগে, একটু সামনেই আমার বাড়ি, কাজ শেষ করে আমি এই পথে বাড়ি যাচ্ছিলাম, তখন পুকুর পরে কিছু একটা পরে থাকতে দেখি, সামনে এসে দেখি একটা মানুষের লাশ। আমি চিৎকার করে উঠি, কি করব বুঝতে পারছিলাম না, তখন থানার চিন্তা মাথায় আসে আর আমি পুলিশকে ফোন করি, পরের ঘটনা তো আপনারাই জানেন।
আচ্ছা আপনি যখন লাশটাকে দেখেন তখন আশেপাশে কোনো কিছু দেখতে পান, কোনো মানুষ অথবা গাড়ি?
না স্যার কোনো মানুষ দেখতে পাইনি, তবে সাদা রঙের একটা গাড়ি চলে যেতে দেখি। স্যার এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করে না, হয়তো এটাতে করেই লাশ আনা হয়েছে।
রবিন সাহেব তাকে ধন্যবাদ দিয়ে সব কিছু নোট করে নিতে লাগলেন। সব কিছু নোট করা হয়ে গেলে চারপাশটা তিনি ভালোভাবে দেখতে লাগলেন। ছেলেটার মাথার পেছন দিকটা থেতলে আছে, বোঝাই যাচ্ছে তার মাথার পেছন দিকে ভারী কিছু দিয়ে মারা হয়েছে। সব কিছু নোট করার পর তিনি রফিক সাহেবকে ডেকে লাশটার ব্যবস্থা করতে বললেন। রফিক সাহেব লাশটা তখন মর্গে নিয়ে যাওয়ার কথা বলে রবিন সাহেবকে নিয়ে আবার অফিসে চলে আসে। অফিসে এসে তিনি রবিন সাহেবকে বললেন,
স্যার কি হচ্ছে এইসব? কিছুই তো বুঝতে পারছি না, ঝামেলাটা আস্তে আস্তে আরো ঘোলা হচ্ছে, কি করা যায় এখন?
আমার মনে হয় ঝামেলাটা আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, কালকেই তো আমাদের শেষ সময়, আমরা এর আগেই এর রহস্য ভেদ করে ফেলব। ঘটনাটা চুরি থেকে খুন পর্যন্ত গড়িয়েছে, আর ঘটনা যত বড় হতে থাকে তার সমস্যা ততই সহজ হতে থাকে। আমাদেরকে এখন নতুন রাস্তা বেছে নিতে হবে।
তখন সন্ধ্যা 7টা, রফিক সাহেবের টেলিফোনটা বেজে উঠল। ফোন ধরতে জানতে পারলেন নরসিংদীর পুলিশ ইন্সপেক্টর লাইনে আছেন। তার মাধ্যমে তিনি যা জানতে পারলেন তাতে তিনি কথা বলার ভাষাও যেন হারিয়ে ফেললেন। আজিজ সাহেবের বাসার কেয়ারটেকার কিছুক্ষণ আগে ভেলানগর বাস স্ট্যান্ড থেকে ধরা পড়েছে আর তাকে এক্ষুনি ঢাকায় পাঠানো হচ্ছে। এই খবরে রফিক সাহেব যেন আকাশে চাঁদ হাতে পেল। তিনি নরসিংদীর পুলিশ ইন্সপেক্টরকে ধন্যবাদ দিতে থাকলেন। কিছুক্ষণ পর তিনি ফোনটা রেখে দিলেন। রবিন সাহেবের সাথে তিনি ব্যাপারটা শেয়ার করলেন। রবিন সাহেব তখন তাকে বললেন,
আমি এখন চেম্বারের দিকে যাচ্ছি, ওকে আনা হলে আজ রাতের মধ্যে সবকিছু জেনে নেবেন আর আমাকে জানাবেন, চেম্বারে গিয়ে দেখি মাথায় কিছু আসে কিনা।
আমার জিনিস আমাকে ফেরিয়ে না দিলে আমি সব শেষ করে দেব।
রফিক সাহেবের নির্দেশে একটি পুলিশের জিপ তাকে নিয়ে তার চেম্বারের দিকে রওনা হল। তিনি তার চেম্বারে ফিরে প্রথমেই ফ্রেশ হয়ে নিলেন, অনেক ধকল গেছে আজ, তারপর একটা গরম কফি খেয়ে চেয়ারে মাথা রাখলেন। এখন একটু বিশ্রাম না নিলেই নয়। তারপর কিছুক্ষণের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়লেন। রাত তখন 9:30 হবে। রফিক সাহেব থানায় বসে আছেন, এমন সময় থানার সামনে একটা পুলিশের জিপ এসে থাকে। চারজন পুলিশ একটা লোককে ধরে তার সামনে নিয়ে আসলো। লোকটা আর কেউ নয়, আজিজ সাহেবের কেয়ারটেকার। তাকে দেখে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তারপর তার নির্দেশে দুজন পুলিশ এসে তাকে নিয়ে জেলের ভেতর বন্দি করল। রফিক সাহেব নরসিংদী থেকে আসা চার পুলিশের জন্য কফি আনিয়ে দিলেন, তারা একসঙ্গে বসে কফি খাচ্ছেন। রফিক সাহেব তাদেরকে কৃতজ্ঞতা জানাতে কোনো ভুল করেননি। 10:30 দিকে তারা রফিক সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে তাদের থানার দিকে চলে গেল। রফিক সাহেব দেরি করতে চাইলেন না, তিনি তখন কেয়ারটেকারের সামনে গেলেন। আজ রাতের মধ্যেই তাকে সব কিছু জানতে হবে। তারপর তার সামনে গিয়ে তিনি হাসি মুখে জিজ্ঞেস করলেন,
কি ব্যাপার? চেষ্টার ভালোভাবে সম্পন্ন করতে পারলেন না, ধরা পড়েই গেলেন, কেমন লাগছে এখন?
স্যার কি বলতেছেন এইসব? আমি কি দোষ করলাম? আমারে কেন ধরে আনা হচ্ছে?
আহারে কচি খোকা, কিচ্ছু জানে না। আদিশ সাহেবের কঙ্কালটার কি করলে?
কঙ্কাল? তার কঙ্কাল তো তার বাড়িতেই আছে, আমি তো এটা বাড়িতে আনার পর ছুটি নিয়ে চলে গেছি।
ও ভালো, তা ছুটিটা কেন নিয়েছ?
আমার মা অসুস্থ, আমি বাড়ি যেতে চেয়েছিলাম, আপনারা আমাকে যেতে দিলেন না।
ও আচ্ছা, বাড়িতে যেতে বুঝি নরসিংদি যেতে হয়? আর এত সময় লাগে? বল মিথ্যা কেন বলছিস? তোর মা অসুস্থ না, আর তুই বাড়িতেও যাসনি, বল কঙ্কালটা তুই কি করলি?
আমি আমি কিছুই জানি না স্যার, আমি কিছুই জানি না।
সবাই এত ধার ভেঙে ফেলাবি। এবার বল, কাজের ছেলেটাকে তুই খুন করিসনি?
খুন কসম স্যার, আমি এইসব ব্যাপারে কিছুই জানি না।
জানবি জানবি, এখন তো ভালোভাবে বলছি, দাঁড়া জানাবার ব্যবস্থা করছি। ভেতরে তোর জন্যে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, তুই যেন ভেতরে গিয়ে সময়টা এনজয় করছিস।
এরপর শুরু হয় পুলিশি কায়দায় তথ্য বের করা। অনেক সময় পার করার পর তার কাছ থেকে তারা যে তথ্য পেল, রফিক সাহেব যেন তীরে এসেও তড়ি ডুবিয়ে ফেললেন। কি জানতে পারলেন তিনি? অনেকভাবে জিজ্ঞাসা করার পর শেষমেশ আর কোনো উপায় না দেখে ক্যাথিকা বলতে শুরু করে,
আমি আজই সাহেবের বাসায় 5 বছরেরও বেশি সময় ধরে ক্যাথিকারের চাকরি করতেছি। সেই 2024 সালে ইন্টারমিডিয়েট পাস করে যখন কোনো চাকরি পাচ্ছিলাম না, আমি বাধ্য হয়ে ক্যাথিকারের চাকরিটা বেছে নিই, কোনো রকমে নিজেকে এই চাকরির সাথে মানিয়ে নিতে থাকি। কিছু না করে বেকার বসে থাকার চেয়ে কিছু একটা করা তো ভালো। কিছুদিন আগে ভালো একটা অফিস থেকে একটা চাকরির সন্ধান পাই এই নরসিংদীতে, তবে চাকরিটা নিশ্চিত করার জন্য প্রথমে তাকে কিছুদিন কাজ করে দেখাতে হবে। যদি ভালোভাবে করতে পারি তাইলেই আমি চাকরিটা পাবো, কি করবো বুঝতে পারিনি। যদি আজিজ সাহেবকে এই চাকরির কথাটা জানাতাম তিনি আপত্তি করতেন না সত্যি, কিন্তু যদি আমার চাকরিটা না হতো তাহলে আমি কিভাবে আবার আজিজ সাহেবের কাজে ফিরে আইতাম, সেই ভয়েই আমি আজিজ সাহেবকে কিছু জানাই নাই। মায়ের অসুস্থতার কথা কইয়া ছুটি নেওয়া নরসিংদী চলে যাই। যদি আমার চাকরিটা হয় তাইলে আজিজ সাহেবের সব কিছু জানিয়ে ক্ষমা চাই, আর যদি চাকরিটা না হয় তাইলে আবার আজিজ সাহেবের কাছে আগের চাকরিতে ফিরে আসবো। কিন্তু কপাল এত খারাপ, অফিসে যাওয়ার আগে পুলিশ আমার গ্রেফতার করে এনে নিয়ে আইছে।
রফিক সাহেব এইসব শুনে কি করবেন কিছুই বুঝতে পারলেন না। আচ্ছা কি হচ্ছে এইসব? সে যদি দোষী না হয় তাহলে এইসবের সাথে কে জড়িত? কোনো কিছুই যেন তার মাথায় আসছে না। তিনি ঠিক করলেন এক্ষুনি সবকিছু রবিন সাহেবকে জানাবে। এদিকে রাত 10টার দিকে রবিন সাহেবের ঘুম হবে, তিনি উঠে বাথরুমে চলে যান, তারপর শেষ হয়ে আবার তার টেবিলে ফিরে আসেন। তিনি তার ডায়েরিটা বের করে সব কিছু আবার দেখতে থাকেন। হ্যাঁ, এখন তার মনে হচ্ছে তিনি সব কিছু বুঝে গেছে, তার অনেক বড় একটা ভুল হয়েছে, আর এই ভুলের মাশুল দিতে হলো কাজের ছেলেকে তার জীবন দিয়ে। তিনি বুঝে ফেলেছেন কঙ্কালটা কোথায় আছে, আর এখন এটা বের করতে তার আর সময় লাগবে না, কিন্তু তারপরও তাকে একটু সময় নিতেই হবে, ধরতে হবে আসল চোরকে, আর সে খুনিরও বিচার করতে হবে, তাই এখন থেকে তার কাজ শুরু করতে হবে। এইরকম চিন্তা করতে করতে কত যে সময় পেরিয়ে গেল তিনি বুঝতেই পারলেন না। হঠাৎ টেলিফোনটা বেজে ওঠে, তিনি চমকে উঠল, ফোনটা ধরতে বুঝতে পারলেন এটা রফিক সাহেবের ফোন। রফিক সাহেব সংক্ষেপে তাকে সবকিছু খুলে বললেন। সব শোনার পর তিনি বললেন, শুনছেন কুয়াশায় অদ্ভুত একটি গল্প আজকে। আজকে গল্পটা পাঠিয়েছেন আমাদের শ্রোতা বন্ধু, অর্থাৎ আমাদের যে স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা চলছিল সেই প্রতিযোগিতার তৃতীয় বিজয়ীর গল্প। ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর আবারও ফিরে আসছি পরের একদম শেষ অংশটা শুনবো। বিরতির পরে সঙ্গেই থাকবেন আর লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2221। আর যে শামিন আছি আপনার সঙ্গে কুয়াশায়।
জানতাম এমন কিছুই হবে, কারণ কেয়ারটেকারটা এর সাথে জড়িত হলে সে গা ঢাকা দিত না, দিব্যি ভদ্রলোকের মতো বাড়িতেই থাকত। যাই হোক, আমার মনে হয় আমি কঙ্কালের খোঁজ পেয়ে গেছি, চাইলেই এখন এটা বের করতে পারব, কিন্তু আমি এখন এটা বের করব না। ক্রিমিনালগুলোকে আগে ধরতে হবে। আপনি এক কাজ করুন, কেয়ারটেকারকে আপাতত আটকে রাখুন আর আজিজ সাহেবকে ফোন করে বলুন আসামি ধরা পড়েছে। আমাদের এখন এইটুকু মিথ্যা বলতেই হবে। আর হ্যাঁ, আপনাকে এখন কয়েকটা কাজ করতে হবে।
তারপর রবিন সাহেব রফিক সাহেবকে কতগুলো পরামর্শ দিয়ে ফোনটা রেখে দেন। এই কতক্ষণের মধ্যে কি হয়ে গেল, রফিক সাহেব কিভাবে কঙ্কাল পেলেন, আর এটা এখন কোথায়, আর রবিন সাহেব এখন কি করতে চাচ্ছেন? রফিক সাহেব এইসবে কিছুই বুঝতে পারলেন না। তারপরও তিনি উঠে দাঁড়ালেন। এখন তাকে অনেক কাজ করতে হবে, আর কি করতে হবে কিভাবে করতে হবে রবিন সাহেব সব কিছুই তাকে বুঝিয়ে দিয়েছেন। রবিন সাহেবের কথা মতো রফিক সাহেব চারজন পুলিশ কনস্টেবলকে সাদা পোশাকে আজিজ সাহেবের বাড়ির দিকে পাঠালেন। তাদেরকে কি করতে হবে তিনি তাদেরকে সব বুঝিয়ে দিলেন। তারা তাদের দায়িত্ব বুঝে নিয়ে আজিজ সাহেবের বাড়ির দিকে রওনা দিলেন। রাত প্রায় 3টার দিকে তারা আজিজ সাহেবের বাড়ির সামনে পৌঁছে গেলেন। পরদিন সকাল, আজিজ সাহেব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলের সামনে যায়। সেখানে গিয়ে তিনি অবাক না হয়ে পারেন, কারণ খাবার টেবিল পুরোটাই খালি। তিনি কারের বুয়াকে ডাকতে থাকেন, কিন্তু না, কোনো সাড়া শুনতে পেলেন না। অজানা শঙ্কায় তার ভেতরটা কেঁপে উঠল। ঠিক এমন সময় তার ফোনটা বেজে উঠল, আর ফোনটা রিসিভ করতেই পরিচিত কণ্ঠ তিনি শুনতে পেলেন।
হ্যালো আদিশ সাহেব, আপনাকে এক্ষুনি একটু থানায় আসতে হবে।
কি হতে যাচ্ছে এখন তিনি কিছুই ভাবতে পারলেন না। তিনি বাড়ির দরজা জানালা বন্ধ করে থানার দিকে ছুটলেন। থানায় পৌঁছে তিনি রফিক সাহেবের সাথে রবিন সাহেবকে বসে থাকতে দেখলেন। তারপর তিনি টেবিলের পাশে রাখা একটা চেয়ারে বসলেন। তিনি তাদেরকে অনেক রিল্যাক্সড মুডে থাকতে দেখে বেশ অবাক হলেন। তারপরে থাকতে না পেরে তিনি জিজ্ঞাসা করলেন,
কি ব্যাপার, আমাকে এত সকালে ডেকে পাঠালেন যে? কঙ্কালটার কোনো সন্ধান পেলেন?
শুধু কঙ্কালটাই না, পুরো গ্যাংকেই ভেতরে ঢুকিয়েছি।
কি বলেন, আমি তো ভাবতেই পারিনি আপনারা এত তাড়াতাড়ি এত কিছু করতে পারবেন। কারা কারা আমার এই সর্বনাশ করতে চেয়েছে?
আপনার বিশ্বস্ত লোকেরাই এটা করেছে। আপনার বাড়ির কাজের বুয়া আর দারোয়ান, এই দুজনই কঙ্কালটা চুরি করতে সাহায্য করেছে। এমনকি ধরা পড়ার ভয়ে আপনার বাড়ির কাজের ছেলেকে খুন করে তার লাশটা গুম করারও চেষ্টা করেছে তারা।
কি বলছেন এসব? এরা সবাই আমার বিশ্বস্ত, এরা কিভাবে এই কাজ করলো?
তাহলে রবিন সাহেবের কাছ থেকে বাকিটা শুনুন।
আপনার আসলাম নামের এক বন্ধু ছিল, অসততার জন্য যাকে আপনি আপনার ব্যবসা থেকে বাদ দিয়েছিলেন, সেই এইসব ঘটনার মূল হোতা। ওই দিন ব্যবসায়ী ভদ্রলোক যখন আপনার বাড়িতে আসে, তখন তিনি আসলাম সাহেবের সামনে পড়ে যায়। তাকে দেখেই সে বুঝতে পারে আপনি তার কাছ থেকে অনেক বড় অর্ডার পেয়েছেন। তাই উনি কঙ্কালের অর্ডার দিয়ে চলে যাবার পর আসলাম সাহেব মোটা টাকা দিয়ে আপনার দিনের দারোয়ানকে হাত করে। তারপর তার মাধ্যমে তিনি কাজের বুয়াকেও হাত করে, তাকেও তিনি অনেক টাকা দেন। তারপর তাদের কাছ থেকে তিনি কঙ্কালটার বিষয়ে সব কিছু জানতে পারে। কঙ্কালটা যে অনেক দামি সেটা সে বুঝতে পারে। তাই এটা হাতাবার প্ল্যান করতে থাকে সে। আর তাকে সাহায্য করার জন্য দারোয়ান আর কাজের বুয়াকে অনেক টাকা পয়সা দেয়। যেদিন কঙ্কালটা আপনার বাড়িতে আসে, কেয়ারটেকারও সেদিন ছুটি নিয়ে চলে যায়। সুতরাং চুরি করাটা তাদের জন্য আরো সহজ হয়ে যায়। আপনার রাতের দারোয়ানটা অনেক সৎ হবার কারণে তারা প্ল্যান করে, তারা রাতে কঙ্কালটা স্টোর রুম থেকে সরিয়ে রাখবে। তারপর যখন দিনের দারোয়ান ডিউটিতে আসবে, সময় বুঝে এক সময় সেটা বের করে নিয়ে যাবে। তারা কঙ্কালটা লুকানোর জন্য ভালো একটা জায়গা ঠিক করে, আর এই জায়গাটা হলো আপনার বেডরুম।
কি বলেন এসব? তারা কঙ্কালটা চুরি করে আমার আমার রুমেই লুকিয়ে রেখেছে।
হ্যাঁ, কারণ তারা জানতো পুলিশ সব জায়গা খুঁজলেও আপনার রুমে এটা খুঁজতে যাবে না। সুতরাং এটা আপনার রুমেই সবচেয়ে নিরাপদ। কাজের বুয়া রাতে যখন আপনি ঘুমিয়ে পড়েন, কঙ্কালটা নিয়ে আপনার রুমের আলমারির পেছনে রেখে আসে। আপনি ঘরের দরজা সব সময় খোলা রাখেন। তারা ভেবেছিল আপনি যখন থানায় আসবেন তারা এটা বের করে নিয়ে যাবে, কিন্তু আপনি কঙ্কালটা হারাবার পর অনেক সাবধান হয়ে যান আর ঘরও তালা মেরে আসেন, তাই তারা এটা আর আপনার রুম থেকে বের করতে পারেনি।
আপনি কি বলতে চাইছেন, কঙ্কালটা এখন আমার রুমেই আছে?
এক্স্যাক্টলি, ঠিক ধরেছেন, কঙ্কালটা এখনো আপনার রুমেই আছে। তারপর শুনুন, বুয়া এই চুরিটা করার সময় একটু বেশি চালাকি করে ফেলে। সে বাইরে থেকে একটা আধ খাওয়া সিগারেট এনে স্টোর রুমে ফেলে দেয়।
স্যার, সেটা কেন করতে গেল?
ব্যাপারটা একদম সহজ। এই বাড়ির কেউ স্মোক করে না, তাই সে এটা ফেলে বোঝাতে চেয়েছিল চুরিটা বাইরের কেউ করেছে। সিগারেটটা ময়লা দেখেই আমার সন্দেহ হয়। স্টোর রুমটা অনেক পরিষ্কার, তাই এই রুম থেকে এতটা ময়লা লাগা সম্ভব না। রাস্তায় ফেললেই ময়লা লাগবে। এটা থেকে আমি বুঝতে পারি যে চুরিটার সাথে বাড়ির মানুষ জড়িত। তাই কাল রাতে আমরা একটা প্ল্যান করি। আমাদের কয়েকজন সাদা পোশাকের পুলিশ কাল রাতে আপনার বাড়িতে যায়। তারা প্রথমেই কাজের বুয়াকে ডেকে আনে, তাকে বলে আমরা কঙ্কালটা নিতে এসেছি, আজ রাতেই কঙ্কালটা নিয়ে যেতে হবে। এই কথা শুনে বুয়া তখন বলে,
কঙ্কালটা তো সাহেবের ঘরে রাখছি, এখন এটা কেমনে বার করবো?
ঝামেলা শেষ, তাকে থানায় ধরে নিয়ে আসা হয়। তারপরে একটু প্রেশার দিতেই সব কিছু বলে দেয়। তার কথা মতো আমরা প্রথমে আপনার দারোয়ান আর তারপর আসলাম সাহেবকে গ্রেফতার করি।
সব কিছু তো বুঝলাম, কিন্তু তার কাজের ছেলেটাকে খুন করতে গেল কেন?
আসলে এটা একটা দুঃখজনক ঘটনা। এই চুরিটা নিয়ে দারোয়ান আর কাজের বুয়া কথা বলছিল। আপনার কাজের ছেলেটা এসব শুনে ফেলে, তারপর সে পুলিশকে ফোন করতে যায় আর এটা দারোয়ান দেখে ফেলে। কাজের ছেলেটা যদি পুলিশকে সব কিছু বলে দিত তাহলে তারা ঝামেলায় পড়ে যেত, আর এই ঝামেলা থেকে বাঁচার জন্য আপনার দারোয়ান তখন তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। তাকে মেরে ফেলার পর সে আসলাম সাহেবকে ফোন করে সব কিছু খুলে বলে। আসলাম সাহেব তখন তার নিজের গাড়িটা নিয়ে আপনার বাড়িতে আসে। এই গাড়িতে করেই তার লাশটা নিয়ে পুকুর পাড়ে ফেলে আসে তারা। কপাল খারাপ, এত কিছু করার পরেও তার সফল হতে পারেনি। ওই অমানুষগুলোর জন্য আপনার কেয়ারটেকারটাকে শুধু শুধু হয়রানির শিকার হতে হয়েছে। ও নির্দোষ, আপনি ওকে নিয়ে যেতে পারেন।
আজিজ সাহেবের কাছে যেন সব কিছু স্বপ্নের মতো লাগতে শুরু করেছে। তিনি কথা বলার ভাষাও যেন হারিয়ে ফেললেন। তিনি রফিক সাহেব আর রবিন সাহেবকে ধন্যবাদ দিয়ে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে কেয়ারটেকারকে নিয়ে নিজের বাসায় ফিরে এলেন। নিজের রুমে গিয়ে আলমারির পেছনে তিনি কঙ্কালটাকে দেখতে পেলেন। তারপর তার মন শান্তিতে ভরে গেল। আর ঠিক এমন সময় তার ফোনটা বেজে উঠল। প্রথমে তিনি একটু চমকে উঠলেন, সাথে সাথে নিজেকে সামলে নিয়ে ফোনটার দিকে তাকালেন এবং হাসি মুখে ফোনটা রিসিভ করলেন।
হ্যালো,
কি খবর? ডিস্টার্ব করলাম নাকি?
তা তো একটু অবশ্যই। যাই হোক, কখন আসবেন? আমি তাহলে চা নিয়ে ওয়েট করি।
আচ্ছা আচ্ছা, তাহলে তো এক্ষুনি আসতে হয়। আসছি আসছি।
আদিশ্যের ফোনটা রাখার সাথে সাথে কলিং বেল বেজে উঠল। কি ব্যাপার, ব্যবসায়ী ভদ্রলোক তো এই মাত্র তার ল্যান্ডলাইনে ফোনটা কাটলেন। এত দ্রুত কিভাবে তিনি নিজের বাড়ি থেকে এখানে চলে এলেন? যাই হোক, দরজা তো তাকে খুলতেই হবে। অক্ষতব্য চাকরগুলোতে এখন রেলের ঘানি টানছে, আর নতুন কাজের লোক পেতেও তো কিছুদিন অপেক্ষা করতে হবে। আজ সব দরজার দিকে এগোতে থাকে, কিন্তু ঘুমে কলিং বেলের আওয়াজ বাড়তেই থাকে। আজিজ সাহেব একটু বিরক্তি নিয়ে দরজা খুলে এবং খুলে চমকে ওঠেন আজিজ সাহেব। তিনি দেখেন দরজায় একটা কঙ্কাল, মিশর থেকে আনা তার সেই কঙ্কাল, কিন্তু সেটাকে তার ঘরে এখানে আসলো কিভাবে? এভাবে দরজার সামনে একটা কঙ্কাল দেখে আজিজ সাহেব প্রচন্ড ভয় পেয়ে যান। তিনি আস্তে আস্তে পেছনে থাকেন, কঙ্কালটাও হাসি মুখে তার দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু এক সময় আজিজ সাহেবের আর পেছনের পথ খোলা থাকে না, দেয়ালে পিঠ থেকে যায় আজিজ সাহেবের। ঠিক তখনই কঙ্কালটা তার কাঁদিয়ে কাঁদিয়ে ফিস ফিস করে বলে,
ভয় পেলে তো চলবে না, আপনার কাজের এখনো আমার সম্পত্তি আমার হাতে তুলে দিন, আমার শরীরকে আমার মনের হাতে ফিরিয়ে দিন। আমি কত হাজার বছর ধরে আজকের দিনটার অপেক্ষা করছি, আমি কতদিন আমার শরীরের ঘ্রাণ পাই না, কত যোগ আমি আমার হাত পা মুখ স্পর্শ করি না, কত বছর কত হাজার বছর আমি ঘুমাই না শান্তির শান্তির আমি একটু ঘুমাতে চাই, আমি আমার শরীরের আত্মা এক করে ঘুমাতে চাই। অবাক হচ্ছি আজিজ সাহেব, আমি তো এত বছর ধরে আপনাকেই খুঁজছিলাম যে আমার শরীর আমায় ফিরিয়ে দিতে পারবে। আপনার মতো সব আর এমন একজনকে আমি খুঁজছিলাম যে অর্থের বিনিময়ে সব কিছু করতে পারে। আপনি পেরেছেন, আপনি আমার বহু বছর ধরে হারিয়ে যাওয়া উদ্ভ্রান্ত আত্মাকে আমার শরীরে ফিরিয়ে দিতে পেরেছেন। আমার আত্মা আমার শরীরের পথ হারিয়ে ফেলেছিল, এবার ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন বলছি, ফিরিয়ে দিন আমার আত্মাকে আমার কাছে, ফিরিয়ে দিন দিন বলছি আমার আত্মাকে আমার কাছে, ফিরিয়ে দিন।
পরদিন সকালবেলা আজিজ সাহেবের বাসায় পাওয়া যায় তার লাশ, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। কিন্তু তার বাসায় কোথাও সে কঙ্কালটি আর খুঁজে পাওয়া যায়নি। বন্ধুরা, এই ছিল আজকে কুয়াশার কাহিনী, যার নাম হচ্ছে কঙ্কাল রহস্য। বেশ রহস্যময় কাহিনী এবং বেশ গা শিউরে ওঠা কাহিনী, এবং শেষটা তো খুবই খুবই ভয়ঙ্কর এবং বেশ মর্মান্তিক। এতক্ষণে বেশ পরিষ্কার হয়ে গেছে যে আসল কাহিনীটি কি ছিল, একদম শেষটা, যেটা নাকি একেবারে শুনে শেষ পর্যন্ত বোঝা যায় যে কার কণ্ঠস্বর ছিল, কে কথা বলছিল, কে এবার বলছিল, বারবার বলছিল যে ফিরিয়ে দাও এবং সেই সম্পত্তিটি কি। অনেক বন্ধু লিখে পাঠিয়েছেন আমাদের কেসেস, কিন্তু তার আগে বলছি যে আজকে যে কাহিনীটি পাঠিয়েছেন আমাদেরকে তার নামটা বলে দিচ্ছি আমি। তিনি বিজয়ী হয়েছেন আমাদের স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতায় এবং তিনি তৃতীয় বিজয়ী। আমাদের এর আগেও দুজন বিজয়ী হয়েছে, প্রথমজন হচ্ছেন মাহবুবুজ্জামান আশরাফি, দ্বিতীয়জন হচ্ছেন রিদওয়ানুল হক, আর তৃতীয় বিজয়ী হয়েছেন আজকে তারিকুল ইসলাম, এবং তার গল্পের তার কাহিনীটির নাম হচ্ছে কঙ্কাল রহস্য। আর এছাড়া কুয়াশা যে প্রতিযোগিতা চলছে স্ক্রিপ্ট লেখার, সেটা এখনো পর্যন্ত বলবত আছে, অর্থাৎ চলতে থাকবে আপাতত আরো কিছুদিন। আপনারা চাইলে পাঠাতে পারেন, আমি একটু পরে জানিয়ে দেবো আপনাদের নিয়মটা কি করে পাঠাতে হবে এবং মানে কিভাবে পানি কি পদ্ধতিতে লিখতে হবে। তো তার আগে জানিয়ে দিচ্ছি যে আজকে আমাদের এই কঙ্কাল রহস্যের নাট্যরূপ দিয়েছেন, নাট্যাংশ অভিনয়াংশ পরিচালনা করেছেন শাগুফতা আবেদ শাড়ি, আর সাউন্ড এডিটর ছিলেন খালিদ, এবং অভিনয় করেছেন যারা তাদের নামগুলো বলে দিচ্ছি আমি, রেহান, কাফি, শাকিল, খালিদ, লাবিব, মনির, শাড়ি, কবির, মিলু এবং কুমকুম। পুরো কুয়াশা টিমকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই। আর যারা এবার আমি জানিয়ে দিচ্ছি যে কি করে কুয়াশা স্ক্রিপ্ট লিখে পাঠাবেন, যারা পার্টিসিপেট করতে চান এই কম্পিটিশনে, কি করে পার্টিসিপেট করবেন, কোথায় পাঠাবেন, কিভাবে লিখতে হবে। প্রথমত হচ্ছে 16 ফন্টে আপনারা লিখে পাঠাবেন, 16 ফন্টে লিখতে হবে, কম্পোজ করতে হবে। আর মিনিমাম 30 পেজেস, মিনিমাম 30 পেজেস এর নিচে হলে চলবে না, মিনিমাম 30 পেজেস, তার উপরে আপনি যতটুকু লিখতে পারেন। আর পাঠাবেন যে ঠিকানায়, দুটো ঠিকানা আছে আমাদের, ইমেল আইডি আছে একটি, আর একটি হচ্ছে আপনারা বাই পোস্টে পাঠাতে পারেন। প্রথম আমি ইমেল আইডি জানিয়ে দিচ্ছি, kuasha_fm8920@gmail.com, আবারও বলছি আমি kuasha_fm8920@gmail.com। আর ABC-র মেইল অ্যাড্রেস আছে, আমি আপনারা লিখে নিন, আমি বলে দিচ্ছি, ঢাকা ABC রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 2nd ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারবান বাজার, ঢাকা। ABC রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 2nd ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারবান বাজার, ঢাকা। এই ঠিকানায় দুটো ঠিকানা আছে, আপনি ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা বাই পোস্ট বা এখানে এসে পৌঁছে দিয়ে যেতে পারেন। তিনজন বিজয়ী স্ক্রিপ্ট রাইটার যারা বিজয়ী হয়েছেন প্রতিযোগিতায়, তাদেরকে আমরা আগামীতে একসঙ্গে দেখে পুরস্কার দিয়ে দেবো, তাদেরকে জানিয়ে দিয়েছি একজনকে। কোন তারিখে আমরা দেবো সেটা আপনাদেরকে আমরা ইমেইলে অথবা ফোন নাম্বারে আপনাদেরকে ফোন করে জানিয়ে দেবো। এছাড়াও আপনারা গল্প পাঠাতে পারেন, যেরকম আজকে হাসান ইমামের একটি গল্প পাঠানোর গল্প আমরা পড়ে শুনিয়েছি, কুয়াশার প্রথম ঘন্টা যেটা করা হয়, কোনো বিখ্যাত সাহিত্যিকের কোনো রহস্য গল্প অথবা ভয়ের কোনো গল্প আমরা পড়ে শোনাই বা পাঠ করে শোনাই, অথবা কোনো লিসেনার যদি আমাদের কোনো গল্প পাঠান, তার নিজের লেখা হতে পারে, মৌলিক লেখা হতে পারে, অথবা কোনো বিদেশি গল্পের অনুবাদ, অনেকে অনুবাদও লিখে পাঠান, কিন্তু নাম সেক্ষেত্রে নাম মেনশন করতে হবে। মনে রাখবেন যারা স্ক্রিপ্ট লিখে পাঠাচ্ছেন, তাহলে যদি কোনো বিদেশি বা গল্পের অনুবাদ করে পাঠান, কোনো বড় বিখ্যাত লেখকের কোনো রহস্য কাহিনী বা ভয়ের কাহিনী আপনারা স্ক্রিপ্ট আকারে পাঠাতে চান, সেক্ষেত্রে নাম উল্লেখ করতে হবে, কার লেখা লিখেছেন সেটা অবশ্যই আপনাদেরকে উল্লেখ করতে হবে। এই ছিল আমাদের স্ক্রিপ্ট পাঠাবার এবং গল্প পাঠাবার মাধ্যম, এবং দুটো গল্প পাঠাবার মাধ্যমটাও একই, একইভাবে আপনারা ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, এবিসি রেডিওতে পোস্ট করে পাঠাতে পারেন। এবার হচ্ছে আমাকে আমার SMS পড়বার পালা, যারা SMS পাঠিয়েছেন, প্রচুর SMS এসছে, আমি এখন এই মুহূর্তে যারা পাঠিয়েছে সেখান থেকে পড়ছি। জয় লিখেছে আখুরা আখাউড়া থেকে, কুয়াশার সাউন্ড একটু শোনাবেন, এত কিন্তু কুয়াশার ব্যাকগ্রাউন্ড, আমাদের যে মিউজিক বেডটা কুয়াশার সেটা তো চলছেই, এখন আর নতুন করে কি শোনাব ঠিক বুঝতে পারলাম না আপনার কথাটা। সাকিব গাজীপুর থেকে, আপু গল্পের শেষটা অন্যরকম হলো, হ্যাঁ একেবারে অন্যরকম, যদি ছিল কেউ আমরা প্রস্তুত ছিলাম না। আজাদ উত্তরা উত্তর মুগ্ধাপাড়া থেকে, সবই নিয়তি বস, যেমন কর্ম তেমন ফল, এক্স্যাক্টলি। তানিয়া রামপুরা থেকে, লাকি লাস্টেরটুকু ট্র্যাজিক ছিল। আচ্ছা, আর এটা লিখেছে আবু বকর মিরপুর ঢাকা থেকে, আপু আজকের স্টোরিটা ভেরি নাইস, লাভ কুয়াশা, থ্যাংক ইউ। মম নারায়ণগঞ্জ, গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল, খুবই ভালো লেগেছে শ্রমিন আপু। তানভীর নিউ স্কাটন, থানার লোকেরা বলা মাত্র বুয়া কঙ্কালটার লোকেশন বলে দিল, কেন বুঝলাম না, প্লিজ বলুন। বলে দিল কেন, কারণ থানার লোকেরা তো সাদা পোশাকে এসেছিল, তারা তো পুলিশের পোশাকে আসেনি, ছদ্মবেশ এসেছিল, এবং বুয়া তো জানেই যে পয়সার লোভে তারা যে কাজটা করেছে, কোনো না কোনো মানুষ কঙ্কালটা নিতে আসবে, তাই সে বুঝতে পারেনি, সে তারা যে ফাঁদ পেতেছিল সেই ফাঁদে পাড়া দিয়েছে, না বুঝতে পারার কিছু ছিল না। আপনি নিশ্চয়ই অন্য মনস্ক ছিলেন, আপনি শুনেননি ভালো করে, কারণ খুব জলের মতন পরিষ্কার ছিল আজকে সব রহস্যটা, খুব সুন্দরভাবে জট ছড়ানো হয়েছে। এলহাম লিখেছেন আপু স্টোরিটা ভালো হয়েছে, মিরাজ ভাই খুব রহস্যজনক, দারুণ, অনেক ধন্যবাদ। আপু কঙ্কালটা কার ছিল? কঙ্কালটা ছিল সেই ব্যবসায়ী যিনি আজিজ সাহেবের কাছে এসেছিলেন একটি কঙ্কাল এনে দেওয়ার জন্য, সেই ব্যবসায়ী আত্মাটা তার উপর ভর করেছিল। কঙ্কালটা ছিল কোথা থেকে, তিনি যোগাযোগ মিশর থেকে আনিয়েছিলেন আজিজ সাহেব, কারো ছিল সে 1000 বছরের পুরনো একটা কঙ্কাল যেটা বলা হয়েছে আর কি। বর্ষা সাবার থেকে, আই লাভ ইউ অ্যান্ড ABC রেডিও, ধন্যবাদ। মুমুনিসা, ফ্যান্টাবুলিস্টিক স্টোরি, হ্যাটস অফ টু তারিকুল ইসলাম, অফকোর্স তারিকুল ইসলামকে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাচ্ছি, চমৎকার এই স্ক্রিপ্টটি পাঠাবার জন্য। তবে একটা কথা আমি বলে দিচ্ছি, স্ক্রিপ্টটাকে সামান্য কিন্তু পরিবর্তন করা হয়েছে, সেটা করেছে আমাদের স্ক্রিপ্ট রাইটার সাদুস্তা আবেদ শাড়ি, তাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, কিছুটা পরিবর্তন করেছি আমরা। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু স্ক্রিপ্ট পাঠালে এই পর্যন্ত কোনো পরিবর্তন, ছোটখাটো কিছু পরিবর্তন আমরা করতে পারি বা আমরা করে নেব, যদি আমাদের সেই ক্ষেত্রে যদি সিলেক্ট করা হয়, যদি আমরা মনে করি যে কিছুটা আমরা পরিবর্তন করবো, সেক্ষেত্রে আমরা করবো সম্প্রচার করবার ক্ষেত্রে, কারণ আমাদের তো একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট মতন না পড়লে সেখানে আমাদের কিছু পরিবর্তন করতেই হয়। নুরমি ঢাকা থেকে, শামিন আপু আপনি আর কুয়াশার সম্পর্কে একটা কথাই বলা যায়, সেই কথাটা তো আসেনি ভাই, সেটা শুনতে আমার খুবই মন চাইছে। আচ্ছা, জুবাই লিখেছে মিরপুর এক থেকে, আপু অনেকদিন রোমান্টিক স্টোরি প্লে করো না, রোমান্টিক স্টোরিতে কুয়াশা কখনো হয় না। হ্যাঁ, হয়তো ভয়ের গল্পের মধ্যে রোম্যান্স থাকে না তা না, হয়তো দেখা যাচ্ছে যে একসময় কারোর মধ্যে খুব প্রেম ছিল, ভালোবাসা ছিল, সেই প্রেমের সম্পর্ক একসময় হয়তো খুন হয়ে গেছে বা ভৌতিক একটা কিছু ঘটে গেছে, তার আগে সেই মধ্যে কিছুটা প্রেম থাকে, হবে হয়তো সামনে আসবে আবার। মুন ফ্রম ভিক্টোরিয়া পার্ক লিখেছে, আপু আমি মেডিকেলে পড়ি, প্রফেশনাল এক্সাম থেকে থাকা সত্ত্বে কুয়াশা শুনছি। আচ্ছা, ভালো কথা, তিনজন কম্পিটিটরের মাঝে আজকে তাই সবচেয়ে সুন্দর ছিল। আচ্ছা, তারিকুল ইসলামকে একটা ধন্যবাদ জানানো উচিত। রিয়াজ হোসেন সৌরভ লিখেছেন, কোথা থেকে লিখেছেন এটা, শরীয়তপুর থেকে। আচ্ছা, আজকের গল্পটা অনেক ভালো লেগেছে, আজিজ সাহেবকে মেরে ফেলবে মনে হয়, এটা আপনি আগে লিখেছেন। হ্যাঁ, আজিজ সাহেবকে মেরে ফেলা হয়েছিল শেষে। নিপা লিখেছে, আপু আমার কানের পর্দা ছিদ্র হয়ে গেছে, আমি এখন বাম কানে কম শুনি, আমি এখন তোমাকে লুকিয়ে শুনছি, মা জানলে শুনতে দেবে না। নিপা লিখেছে, আপু আজিজ সাহেবের ফ্রেন্ড মূর্তিটা চুরি করে, মূর্তি না তো কঙ্কাল ছিল। সাকিব লিখেছেন গাজীপুর থেকে, এটি তার পার্টনার বন্ধুর কার্ড, সেটা তো বলাই হয়েছে। হ্যালো আপু, অসাধারণ একটা স্টোরি হয়েছে, আমার গা শিউরে উঠেছে। মিরপুর থেকে তুষার, শারমিন আপু আগের ঘটনাটা কি সত্য, আজকের ঘটনাটা কি সত্য? আপু FB এর ফ্যান পেজে সব সময় লিখি তোমার লাইক 2,36,000 না। হ্যাঁ, এটাই আমার একমাত্র আইডি, এবং গতকালকেও একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে, আমার কিছু ফেক আইডি আছে, একটা না অসংখ্য, সেখান থেকে বিভিন্ন জায়গায় নানা কিছু চাওয়া হচ্ছে, আমাকে ফ্লেক্সি লোড করা হোক, অমুক করা হোক, তমুক করা। প্লিজ, আমি যারা শুনছো আমাকে বা শুনছেন, আমি একটা কথা বলছি, আমি কখনো কোনোভাবেই, যত বিপদেই পড়ি না কেন, আমি কখনোই FB তে গিয়ে কারো কাছে কোনোভাবেই কোনো সাহায্য চাইবো না, এবং আমার FB অ্যাকাউন্ট একটাই, যেটার সংখ্যা হচ্ছে, বন্ধুর সংখ্যা, ফ্যানের সংখ্যা হচ্ছে 2,36,000 এই মুহূর্তে। আমার কুয়াশারও কিন্তু কোনো ফ্যান পেজ নেই, কুয়াশার একটা ফ্যান পেজ, সেটা 14,000 না 15,000 ছাড়িয়ে গেছে, সেটাও কিন্তু আমি অপারেট করি না, কে করে আমি জানি না, এবং যারা করেন এগুলো আমি বলছি, হাত জোর করে বলছি, প্লিজ এগুলো করবেন না, করে লাভটা কি, আমি তো করছি না, এই ক্ষণিকের আনন্দ পেয়ে কি লাভ বলুন ভাই, আর আমার নাম দিয়ে টাকা চাওয়া, অমুক চাওয়া, সাহায্য চাওয়া, খুবই একটা বাজে জিনিস। যাই হোক, আরিফ লিখেছেন কারওয়ান বাজার থেকে, কুয়াশা ইজ বেস্ট, বেস্ট অফ অল আদার প্রোগ্রাম, আই লাভ কুয়াশা, লাভ ইউ সুইট আপু, অ্যান্ড থ্যাংকস ফর দিস অসম প্রোগ্রাম। আপনাকে অনেক ধন্যবাদ এরকম চমৎকার করে প্রশংসা করবার জন্য। আর সুহান অনেকবার SMS লিখেছেন, সুহান এরকম অযথা পয়সা নষ্ট না করে, এটা পয়সাটা কিন্তু অনেক ভালো কাজেও লাগানো যায়, তাই না? আচ্ছা, DJ সাকিব, শারমিন আপি আই লাভ ইউ, আই লাভ ইউ টু। চৈতি লিখেছে, আপু যে লোকটা কঙ্কাল অর্ডার করেছে সে হয়তো কাউকে কিছু করেছে, অথবা আজিজ সাহেব কাউকে কিছু করেছে। চৈতি অনেক আগে লিখেছো তুমি, আমার মনে হয় তুমি অনেক কাছাকাছি যেতে পেরেছিলে, আমার মনে হচ্ছে এটা, এখন এখন নিশ্চয় তোমার মনে হচ্ছে তুমি যেটা প্রেডিক্ট করেছ, পার্টলি ইউ আর রাইট। ইসমাইল লিখেছ, ইসমাইল সর্দাগর কচুয়া চাঁদপুর থেকে, হাই আপু তুমি আমার ফার্স্ট SMS পড়ো নাই কেন, আজ গল্পটা অনেক ভালো লাগছে। শারমিন আপু, আপু ভয়েসটা আজিজের, উনি মেবি পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন, না পার্সোনালিটি ডিসঅর্ডারে না, অশরীরী কণ্ঠস্বর আজিজ সাহেবের না, এটা ছিল সেই ব্যবসায়ী যিনি নিজেই কঙ্কাল অর্ডার করেছিলেন একটি। মেহনাজ ফতুল্লা থেকে, আপু তোমার কি আর যে শারমিন আজাদ নামে কোনো আইডি আছে, এই যে শুরু হয়ে গেছে, প্লিজ আপু জানাবেন। না, আমার কোনো আর আইডি নেই, আমার আর যে শারমিন, এবং সেটা স্পেলিং হচ্ছে RJSHARMEEN, যেটার সংখ্যা হচ্ছে, ফ্যানদের সংখ্যা হচ্ছে, আমি একটু আগে যা দেখেছি এখন হয়তো একটু বেড়ে গেছে, 3,36,000। প্লিজ আজাদ টাজাদ আমার চোদ্দ গোষ্ঠীর কারোর নাম নেই। রাসেল লিখেছে উত্তরে গল্পটা ভূতের না গল্পটা খুবই মজার, খুব ইন্টারেস্টিং ছিল শেষটা। তো যাই হোক আজকে একটু তাড়াতাড়ি বিদায় নিচ্ছি, ব্রাজিল আর ক্যামেরুনের খেলা আছে। প্লিজ সবাই খুব এনজয় করো ম্যাচ অ্যান্ড চিয়ার্স ফর ব্রাজিল। প্লিজ 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 আমারও কথা হবে আমার সঙ্গে আজকে একটু আগে ভাগে, একটু আগে বেশি না, একটু দেড়টা বিদায় নিই, চার পাঁচ মিনিট আগে বিদায় নিচ্ছি, একটু খেলা দেখতে হবে, সবাই খেলা দেখো। আবারও বলছি চিয়ার্স ফর ব্রাজিল, গুড নাইট, আবারও কথা হবে।
This track was downloaded from FusionBD.com.